exclusively on FusionBD.com.
শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আজকে রুবেল এখানে কনফেস করতে যাবে। রুবেলের কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করব আমি। তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। জি, আপনার মুখে শুনি, আপনার নামটা একটু বলেন প্রথমে।
রুবেল।
রুবেল, বয়স কত?
বয়স সার্টিফিকেট অনুযায়ী 37 বছর, আর মূল বয়স 40 বছর। রানী
সার্টিফিকেটে কত? 37, 3 বছর কমানো। আমাদের কালচারে মোটামুটি এই জিনিসটা আছে, সামহাও বয়সটাকে একটু কমিয়ে দেওয়া হয়। ওকে, তো আপনি আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যেটা বলছিলেন যে আপনি অনেকদিন যাবৎ আমার এই অনুষ্ঠানগুলো শোনেন এবং একটা সময় আপনার মনে হলো যে আপনি আমার সঙ্গে কিছু কথা বলতে চান, সে কারণে আপনার স্টুডিওতে আসা। এবং আপনারও কিছু সিক্রেটস আছে যেগুলো আসলে মানুষের জানা উচিত, এবং জানলে হয়তোবা তারা উপকার হবে, উপকৃত হবে। তো একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, যেটা আমাদের অনুষ্ঠানের নিয়ম। তার আগে আমাকে একটু বলেন আপনার জন্ম জেলা কোথায়?
ফরিদপুর।
ফরিদপুরে, ঠিক আছে, শুরু করুন আপনি।
ফরিদপুরে গ্রামের মধ্যেই আমাদের বাড়ি।
বাবা কি করত?
বাবা কৃষক।
আচ্ছা,
দাদাও কৃষক। আমার জন্মের পর্যন্ত আমার বাড়ি চারবার পদ্মার ভাঙন কবলিত। লাস্ট যখন ভাঙে আমার জন্মের, একদিকে আমার মায়ের গর্ভে আমি, ডেলিভারি হবে কখন যেন এরকম একটা সময়, আবার আরেক দিকে হলো পদ্মা কখন যেন বাড়িটা নিয়ে যায়, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই অবস্থায় পরে আমার জন্ম হয়। জন্ম হওয়ার 7 দিনের মাথায় বাড়ি ভেঙে যায়।
আচ্ছা,
পরে ওখান থেকে আমাকে নিয়ে অনেক দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে আমাদের আর একটা জায়গায় ঘরটর বাঁধে, ওইখানে 15 দিন কিংবা 1 মাস ছিল, তারপর ওইখানেও ভেঙে যায়।
আচ্ছা,
ওইখানে ভেঙে যাওয়ার পরে এখন যে আমাদের বাড়িটা আছে এইখানে আসে বাড়ি করে 78 সালে।
ওকে,
78 সালের মাঝামাঝিতে এইখানেই আমার বড় হওয়া। আমার ইমিডিয়েট যে বড়, আমরা 9 ভাই বোন।
আচ্ছা, তো আপনার পজিশন কত 9 ভাই বোনের মধ্যে?
9 ভাই বোনের মধ্যে মাঝখানে আমি, 5 নম্বর। ও যখন স্কুলে যায় আমার ইমিডিয়েট বড় যে ভাইটা, তা আমার ওই বাচ্চাটা যে আমি স্কুলে যাব, তাই সবাই বলে যে ওর স্কুলে যাওয়ার বয়স হয় নাই, কিন্তু আমার যে বড় চাচা উনি মাদ্রাসা শিক্ষক এবং হাফেজ এবং মৌলানা, ওনার সমসাময়িক পর্যায়ের লোকদের কাছে আমি শুনছি ফরিদপুর শহরে ওনার মতো একজন জ্ঞানী লোক কম আছে।
আচ্ছা,
উনি মাত্র 7 মাসে কোরআন হাফেজ হয়েছে।
আপনার চাচা?
আমার আপন কাকা।
ওকে, এটা সম্ভব? আমি অনেকের ক্ষেত্রে প্রথমে বিশ্বাস করতাম না যে 6 মাসে 7 মাসে কিভাবে কোরআনের হাফেজ হন, পরে আমি অনেকের ক্ষেত্রে শুনেছি এটা সম্ভব। হ্যাঁ,
তারপরে এবং সে একজন জ্ঞানী লোক হিসেবে পরিচিত করে তুলে, সে চাচা বললো যে ঠিক আছে তুমি ভর্তি হইতে চাও, আসো। গেলাম আমি স্কুলে, আমার ভর্তি করে দিল। তবে 2 ভাই একসাথে স্কুলে যাতায়াত করি। আমার বড় বোন, আমার ওই যে ভাইটা তার বড়, সেই বড় বোনটা ওই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে, গ্রামারি গ্রামের ওই স্কুলে সে পড়ালেখা করে। 3 ভাই বোন এক স্কুলে পড়ি। এই অবস্থায় স্কুলে যাতায়াত করি, 2 ভাই একসাথে। দেখা গেছে ওই ফার্স্ট হইতো, সেকেন্ড হইতাম আমি।
আচ্ছা,
এরকম 3 পর্যন্ত যায়। 3 পর্যন্ত যাওয়ার পরে এরকম দুষ্টমি ভাবছিলাম। বাড়িতে কোনো পড়ালেখা করি না, স্কুলে যাই আসি যা পড়ে ওই, আর বাড়িতে একটা লজিং মাস্টার ছিল, সে পড়াইতো একটু সকালে, এই পড়া। কিন্তু পড়ালেখার প্রতি কোনো মনোযোগী ছিলাম না, বাড়ি থেকে কেউ গার্ডও দিত না পড়ো না কেন। অবশ্য 78 সালে আমার জন্ম, 80 সালে আমার আব্বা বিদেশে যায়, সৌদিতে যায় একটা চাকরির এসে, কোন একটা সংস্থার মাধ্যমে সে যায় মাজরা ভিসায়।
কি বিষয়?
মাজরা ভিসা।
মাজরা ভিসা কি জিনিস?
কৃষক।
ও আচ্ছা আচ্ছা, ওকে।
কৃষক হিসেবে যায়, ওখানে যায়, ওই সরকারি একটা অফিসে এসে কাজ করে, ওই ফুল গাছ বাগানের মালি এগুলা দেখাশোনা করতে, ই করতে,
কৃষিকাজই করে আর
কৃষিকাজ। কিন্তু সেখানে তার ইনকামের ইয়েটা ভালোই ছিল।
আচ্ছা,
ওইখান থেকে আমাদের পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা আগে খুব একটা ভালো ছিল না, কৃষি নির্ভর ছিল পুরোটা। আবার জমি জমা ভাঙে নিয়ে যাওয়ার পরে একরকম আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পরে আমার আব্বা যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে আর্থিক অবস্থা আবার ঠিক হয়। আর আমরা তখন চার ভাই, আমি চার নম্বর ভাইয়ের মধ্যে, ছোট ভাইটা হয়েছে 92 সালে, আমার থেকে 16 বছরের ছোট।
আচ্ছা,
এই চার ভাই হিসেবে জানি আমার সবাই ছোট ভাই বলে। এই ক্ষেত্রে আমার বাবার ইচ্ছা যে আমার সবগুলো ছেলের আমি পড়াশোনা করাবো, আমার যা কিছু
যত কষ্ট
হোক আমি পড়াশোনা করাবো। আমার বড় ভাই ভালো পড়ালেখা করে। ভরে ওঠার পরে একদিন আমাদের বাড়িতে, আমি একা ঘরে থাকি, ওই ছোট ভাই বোনের সাথে থাকতে গেলে একসাথে, মার সাথে বিছনায় চার পাঁচ ভাই বোন একসাথে থাকতাম, এখানে থাকতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, এই জন্য আমার আলাদা একটা রুম ছিল, ওইখানে আমার বিছনা করে দিয়ে ওইখানে থাকতাম। বাড়িতে কোন মেহমান টান আসলে, এবং সমবয়সী কিংবা এরকম কেউ আসলে আমার ওই রুমে থাকতে দিত।
আচ্ছা,
তাই ওই এক রিলেটিভ আসে, সে তখন ক্লাস 8 পড়ে, সে তারে আমার ওইখানে থাকতে দেয়। রাত্রে সে আমার সাথে একটা সেক্সুয়াল ইয়া করে।
আপনার তখন বয়স কত?
আমার বয়স, আমি ক্লাস 4 পড়ি।
ক্লাস 4 পড়ি, মানে আপনাকে এক ধরনের
9 কিংবা 10 এরকম হবে।
ওকে ওকে, মানে এক ধরনের নির্যাতনের মধ্যেই যেতে হয়।
নির্যাতন
আপনি তো সহজভাবে বোঝার বিষয় না।
আমি বুঝি না, আমি বুঝি না নির্যাতন কি সেটাও বুঝি না, কিন্তু আমি খুব অস্বস্তি বোধ করি, ঘটনাটা খুব অস্বস্তি বোধ করি।
আমার রিলেটিভ ছিল, সে
রিলেটিভ ছিল।
ওকে,
তাই ঘটনাটা ঘটলো, আমি তখন এটার ব্যাপারে কোন ফিলিংস আমি ই করিনি, কিন্তু আমার খুব অস্বস্তি হয়েছে। এরপরে
আপনি ঘটনা ঘটার পরে কাউকে কিছু বলেননি?
না না,
আপনি কি লজ্জা পাচ্ছিলেন বা শাই ফিল করছিলেন এরকম কোনো কিছু?
না, আমি কার সাথে এটা বলতেই পারিনি, আমি কি কারণে বলতে পারিনি সেটাও জানি না।
দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু প্রিয় শ্রোতা। আমরা যে বিষয়টা নিয়ে আমি বারবার বলেছি, আমার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে জিনিসটা এসেছে, সেটা নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে, হুইচ ইজ কল্ড চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। এবং এটার রেশিওটা আপনি জানলে অবাক হবেন যে প্রত্যেকটা মানুষের জীবনে, কি ছেলে কি মেয়ে, কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনেই মানে পার্সেন্টেজটা এত ভয়াবহ যে এইরকম দুর্ঘটনা আছে। এবং এটা অনেক সময় শিশুকে স্বাভাবিকভাবে বড় হবার জন্য অনেক বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, এটা অনেক বড় অন্তরায়। এবং এই বিষয়টা যাতে করে না হয় সেজন্য, এবং এটাতে বিশ্বাস করার কিছু নেই, মোস্ট ইম্পর্টেন্টলি খুব ক্লোজ মেম্বারদের দ্বারা শিশুরা এই ধরনের ঘটনার শিকার হন, মানে পরিবারের খুব কাছের মানুষদের দ্বারা। সেই জন্য যেটা করা হয় উচিত, আমি মনে করি পরিবার থেকেই শিশুদেরকে একটা খুব সুন্দর একটা এডুকেশন আগে থেকেই দিয়ে দেওয়া উচিত। যে আমি সেদিন একটা বিজ্ঞাপন দেখছিলাম ফেসবুকে, সম্ভবত এটা আমাদের দেশের বাইরের কোন একটা অর্গানাইজেশন করেছে, গুড টাচ এবং ব্যাড টাচ। মানে স্কুলে শেখানো হচ্ছে শরীরের কোন জায়গাটা হচ্ছে গুড টাচ এবং কোন জায়গাটা হচ্ছে ব্যাড টাচ। সো যাতে করে ওই শিশুটা এসে তার ফ্যামিলি মেম্বারদেরকে বলতে পারে যে আমাকে যদি কেউ টাচ করে থাকে তাহলে কোনো ব্যাড টাচ করেছে কিনা বা গুড টাচ করেছে কিনা। এটা প্রত্যেকটা শিশুকেই আমার মনে হয় একটা পারফেক্ট লেসনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে যেটা ওরা নিতে পারবে সেভাবে এটা শেখানো উচিত। আনফর্চুনেটলি আমাদের পরিবার এটাকে এক ধরনের ট্যাবু মনে করে, শিশুদের সাথে কিশোরদের সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করে না বাবা মারা। আর ক্লাসেও নাকি শুনেছি, ক্লাসেও এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু টিচাররা নাকি অনেক সময় বলেন এই চ্যাপ্টারটা তোমরা বাড়িতে পড়ে নিও। তো এই বিষয়গুলো খুব সুন্দর করে বোঝানো খুব 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 ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে শাই ফিল করার কিছু নেই, এগুলো আমাদের প্রাত্যহিক জীবনেরই বিষয়, কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে বোঝাতে হবে, এবং যাতে করে এটার মধ্যে কোন ধরনের রাউস ফিল না হয়, এবং একই সাথে এটাও যাতে অন্য ধরনের এক ধরনের অ্যাবিউসিভ সিস্টেম বা খুব নেগেটিভ ইম্প্যাক্ট বা ফিলিংস গ্রো না করে আপনার বোঝানোর মধ্য দিয়ে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমার মনে হয় এটা আসলে সবার একটু সিরিয়াসলি নেওয়া উচিত। তো আপনার এই ঘটনাটা ঘটার পরে আপনি কারোর সাথে কখনো শেয়ার করেন? তারপর কি হলো?
তারপরে ওদিন সকাল হলো, সকালে ও চলে গেল, চলে যাওয়ার
দিন ছিল আপনার জন্য
কাজিন
কাজিন মানে
বোন
আমি কাজিন বলতে যেটা বোঝাচ্ছি কি দুঃসম্পর্কের কোন এক, তাহলে
ব্লাড কানেকশন,
ব্লাড কানেকশন আছে। উনি তো বয়সে বড় ছিলেন অনেক,
এইটে পড়তো, সে
সেইটে পড়তো, আর আপনি তখন?
আমি ক্লাস ফোরে।
ক্লাস ফোরে পড়েন, মানে আপনার জায়গা থেকে আপনি কিছুই জানতেন না
এই ব্যাপারটা? আমি বুঝিও না।
ওকে, ঠিক আছে, বলুন। তারপর?
তারপরে চলে গেল পরের দিন, তারপরে দুই দিন পরে সে আবার আসে, আবার এসে বলে যে আবার এটা করবো। তা আমি বললাম যে না, আমার এটা ভালো লাগেনি। তা ওকে লোক চলে গেল, চলে যাওয়ার পরে অনেকদিন পরে আবার আসলো, আবার আসলে ওইটা এই ঘটনাটা ঘটে ঘটে এবং সেইখানে আমি একটু একটু আমি ফিলিংসটা টের পাই।
আচ্ছা, আপনি তখন স্বেচ্ছায় বিষয়টা আপনি এগ্রি করে নেন? ওকে,
না
মানে আপনার অনিচ্ছাতেই ঘটে, কিন্তু আপনি বিষয়টা
বুঝতে পারি,
কিছুটা হলো বুঝতে পারি,
একটা ফিলিংস আমার হয়।
বিপদগামিতার সম্পর্কটা শুরুটা আসলে এভাবেই হয় আসলে।
আমি তখন এই ব্যাপারটা একটু ইন্টারেস্ট হই, এরপরে তার সাথে এরকম মাঝে মাঝেই হয়তো তাদের বাসায় যায়, হয়তো আমার এখানে আসলে, হয়তো এরকম চলতে থাকে। চলতে থাকার এক পর্যায়ে ওইখানে তার মা একদিন জিনিসটা টের পায়।
আচ্ছা,
ওর মা একদিন একেবারে ওই অবস্থায় টের পায়, তারপরে থেকে ওটা বন্ধ হয়।
তোর মা কি করে ওই সময়টাতে?
ওর মা ওই সময়তে বন্ধ করার পরে,
আমি আপনি হয়তো বিব্রত বোধ করছেন, আপনার আমি জানার জন্য মার ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছিল নাকি?
না না না, কিছু বুঝেনি, কিছু বলেনি। ওরে ওর ওর জায়গায় সরাই দিছে, আমার আমার দিকে সরাই দিছে এবং আমার বলছে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, আর তোমার মা সারা আর আসে না।
আমি এটাকে কিছু বলেনি আপনার সামনে, পরবর্তীতে কিছু বলেন?
আমার সামনে কিছু বলে না, আমি এটা জানিও না।
আচ্ছা, ওকে, তারপর?
এবং আমার এই কথা বলে দিছি, তারপরে আমি আর ওখানে যাইতাম না।
আচ্ছা,
যাইতাম না, কিন্তু আমার এলাকাতে এরকম আর একজনের সাথে হয়ে যায়, সেও আমার সিনিয়র।
সে কি মানে বোন ছিল সম্পর্কে, কাজিন ছিল, এরকম
এলাকার সম্পর্কে? ওই সময় থেকে আমার ইন্টারেস্ট হয় এদের প্রতি, এই ব্যাপারটার প্রতি।
ওকে,
আমি এটা এটা কেমনি জানি কারোর সাথে হয়ে যায়, যেখানে যেতাম সেখানে আমার এরকম একটা হয়ে যেত।
আচ্ছা,
তাই এর সাথে হইল, এর সাথে প্রায় আড়াই বছর তিন বছর।
আচ্ছা,
বাড়ির পাশে, আমি তখন ক্লাস সিক্স সেভেনে উঠলাম।
আর উনি আপনার বয়সে বড় ছিলেন না ছোট ছিলেন?
উনি নাইনে পড়তো,
নাইনে পড়তো। ওকে,
পরে এরকম হয়, তারপরে তার বিয়ে হয়ে যায়, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কিংবা এসে বিয়ে হয়ে যায়। আর এর মধ্যে ওই অষ্টআশি সালে আমার একটা অসুখ হয়।
আচ্ছা,
অসুখটা এমন, খুব সকাল থেকে আমি ভালো, বিকাল আসরের নামাজের পরে থেকে আমার জ্বর আসে।
আচ্ছা,
সারা রাত্রে আমি মারে ঘুমাতে, দিনে এক বছর।
ওকে,
আমার ওই ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার এক এক সময়, ওই সময় তো এত টেস্টের ইয়ে ছিল না, ডায়াগনস্টিক সেন্টার ছিল না, ওই সময় অনেক ধরনের ওষুধ অ্যাপ্লাই করা হয়েছে। এক পর্যায়ে আমি, আর স্বাস্থ্য খুব ভালো ছিল আমার ওই সময়, এক পর্যায়ে আসলো যে আমি হাঁটার শক্তি নাই আমার। এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার ওই ঘাড়ে করে নিয়ে যেতে হতো। এই অবস্থায় চোখে একটা সমস্যা হয়, ঠিক আমাদের গ্রাম্য ভাষায় বলে চোখে ফুলি পড়ছে,
ফুলি পড়া বা ছানি পড়া,
ছানি পড়া। এই ছানিটা আস্তে আস্তে বড় হইতেছে, তা ডাক্তারের কাছে নিবে, কার কাছে কি করবে, এটা এই করতে করতে একজনে বলল যে অমুক এক মহিলা আছে, সে জাইরে দিলে এটা ঠিক হয়ে যায়। তো আমার ভাই এটা বিশ্বাস করে না, শিক্ষিত মানুষ, সে এটা বিশ্বাস করে না, বিশ্বাস না করলে তারপরেও নিয়ে যায় নৌকায় করে, বর্ষা আছে, অষ্টআশি সালে বন্যা ছিল, খুব ভয়াবহ বন্যা হয়েছে, নৌকায় করে ওই মহিলার বাড়িতে নিয়ে যায়। আসর নামাজের পরে মহিলা হলো ঝাড়ে কি কি খায়, ঝাড়ে ফুদিয়ে দেয়, অনেক জ্বালা করে চোখের মধ্যে।
আচ্ছা,
কিন্তু দুই দিন যাওয়ার পর আমার চোখটা ক্লিয়ার হয়ে গেছে।
ইন্টারেস্টিং,
একদম ক্লিয়ার।
ওকে,
এবং উনি বলল যে ওর এই অবস্থা কিসের জন্য, তখন বললো যে ওর এরকম সমস্যা, এটা যাইতেছে না কোনোভাবে। এটা ইন্টারেস্টিং গল্পই, আমার কাছে খুব আশ্চর্য লাগে, খুব একটা রহস্য মনে হয় এখন, আমি এটার কোনো ভেদ বুঝি না। তা ওই মহিলা বলল যে ওর ওই পাশের বাড়ির এক মহিলার কথা বললো যে ওর কাছে নিয়ে যাওতো, ওর কাছে গেলে ওই মহিলা করলো কি, হাত চালান দিল।
আচ্ছা,
হাত চালান দিয়ে দেখলো আমার ওই হাত আসলো, আমার বুকে আসলো, পিঠে গেল, মাথায় উঠলো। মহিলা বলল যে ওর শরীর থেকে কিছু জিনিস নিয়ে, চুল চারি এগুলো নিয়ে ওর ইয়ে করছে,
কুফরি কালাম করেছে,
কুফরি কালাম এরকম একটা কিছু করছে এটা দিয়ে। তখন বলল যে তাই কি করব, ডাক্তার কম দেখায়নি, ওষুধের গন্ধ আমার সাথে, তখন এত ওষুধ খাইছি যে আমার সাথে ওষুধের গন্ধ বেরোয়।
আচ্ছা আচ্ছা,
এরকম অবস্থা। পরে সেই মহিলা বলল যে অমুক জায়গায় এক হুজুর আছে, এর কাছে যাও, এক মৌলানা, মৌলানা আবার আমাদের পাশের বাড়ির এক আত্মীয়, তা সেই মৌলানারে নিয়ে তো আমার যাওয়া যাবে না। পরে মৌলানারে নিয়ে আসলো, তা মৌলানা কিছু ট্রিটমেন্ট করলো, অদ্ভুত কিছু ট্রিটমেন্ট, সেগুলো মনে আছে আমার এখনো।
জি বলুন, সমস্যা নেই।
যেমন আমার দাঁড়া করলো, সামনে বালু দিল, বালু দিয়ে ব্লেড দিয়ে এরকম কাটলো, পাঁচটা আঙুল, দশটা আঙুলে কাটলো, কাটার পরে কি কি জানি করলো, তারপরে আমার দুইটা তাবিজ দিল দিল, আর কিছু নিয়ম বলল যে এই নিয়মে চলেন, 15 দিনের মাথায় আমি সুস্থ।
এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের সামাজিকতার প্রেক্ষাপটে এগুলো আমাদের এখানে আছে, আমাদের সোসাইটিতে কিন্তু এই বিষয়গুলো আছে। এবং আপনি যদি রিলিজিয়ন জায়গাটা থেকে নেন তাহলেও কিন্তু এগুলোর ভালো মন্দ খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। কিন্তু আমরা যেহেতু সিক্রেটস অনুষ্ঠান এবং আমাদের সায়েন্টিফিক্যালি আমাদের বিষয়গুলোকে দেখার জায়গাটা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে বিজ্ঞান সব বিষয় আবিষ্কার করতে পারে নাই এবং বিজ্ঞানের বিষয়গুলোকে স্বীকারও করে না, কারণ বিজ্ঞানের এক আর এক যোগ করলে দুই হয় এই লজিকে আসতে হবে, বিষয়গুলো তো আসে না। ঠিক আছে, যেমন আমি পুরোপুরি বিজ্ঞান, আমি শিক্ষিত একজন মানুষ, আমি কেন এই বিষয়গুলো বিশ্বাস করতে যাব? বিশ্বাসের একটা ব্যাপার আছে। আমি দেখেছি এরকম, আমার জীবনে এরকম দুই একটা ঘটনা আছে, এবং এই যে মাছে গলা কাটা বিঁধেছে, কোনোভাবে যাচ্ছে না, তিন দিন যাবত চার দিন যাবত, আমার গ্রামে একজন লোক ছিল, তাকে বলে আসলো এবং সে বলে গিয়েছিল যে মৃত্যুর পরে আমাকে আমার কবরের কাছে গিয়ে শুধু বললেই হবে। তো না, সে আমার ছোটবেলা সে বেঁচে ছিল, আমি খুব ইন্টারেস্টিংলি দেখলাম তিন দিন যাবত যাচ্ছে না, তার কাছে গেল, সে শুধু গলায় বলছে তুমি বাসায় বাড়িতে আসছো কেন, আমাকে জাস্ট লোক পাঠালেই হতো, সে আমার গলায় হাত দিল, মুহূর্তের মধ্যে গলার কাটা চলে গেল। তো এই বিষয়গুলো, এগুলো তো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। এখন এমনও হতে পারে যে ঠিক আছে ওনার উপর বিশ্বাস ছিল, তুমুল বিশ্বাস, সেই বিষয় জায়গা থেকে হয়তো ভালো হয়ে গেছে, এটা বিশ্বাসের একটা বড় শক্তি আছে, বিজ্ঞান হয়তো এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবে। তো ঠিক আছে, এগুলো আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ঘটে, কিন্তু আমরা এগুলোতে মানুষকে ইন্সপায়ার করি না যে এইভাবে কারো কাছে যাও, এই ট্রিটমেন্ট নাও, কারণ এই এই একটা অদ্ভুত রকমের শক্তির ক্ষমতা কেবলমাত্র সৃষ্টিকর্তারই আছে, এছাড়া আর কারোরই নাই। বাকি সবগুলোই আসলে হয়তো কোনো সিস্টেম মেইনটেইন করে, সেই জায়গাটা থেকে কোনো কিছু হলে হতে পারে। ওকে, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। ছোট্ট একটা বিরতি।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আজকে প্রচারিত হচ্ছে 41তম পর্ব এবং এই পর্বের গেস্ট হচ্ছেন রুবেল। ওকে প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি রুবেলের কাছে। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে আপনার অসুখ ভালো হয়ে গেল।
সুস্থ হইলাম আমি, সুস্থ হওয়ার পরে ওই পড়ালেখায় আগে যতটা মনোযোগী ছিলাম ততটা মনোযোগী না।
আচ্ছা,
সিক্সে ভর্তি হলাম, ফরিদপুর জেলা স্কুলে পরীক্ষা দিলাম, চান্স পাইলাম, ভর্তি হইলাম, ক্লাস করি, পড়ালেখা করি, কিন্তু অত ভালোর মধ্যে যাইতে পারি।
আপনি কি মানে এমন কি হয়েছে আপনি নিজে থেকে কিছু বুঝতে পারছিলেন যে এই পরিবর্তনের জন্য আপনার কোনো ভুল দায়ী, বা আপনি যে ওই ধরনের একটা বিপদগামী সম্পর্কের মধ্যে গেছেন সেটা আপনাকে কোনো না কোনো ভাবে
আসতো? পড়তে গেলে বসতে, পড়তে বসলে করলে ওইটা চিন্তা মাথায় আসতো।
মাথায় আসতো কি যে খুব খারাপ একটা কাজ হচ্ছে?
না, খারাপ কাজ না,
তাহলে
ওইটা আমার খুব মজা লাগে, ওইটা খুলে
ওটা করতে হবে, ওই জায়গাটা যেতে হবে।
আচ্ছা, এটা ইচ্ছে করতো এবং ওই মেয়েদের প্রতি খুব একটা ইন্টারেস্ট, আমি মেয়েদের সাথে বেশি
মিশতেন ওই সময়টাতে। ওকে,
কিন্তু পরীক্ষা ফেল করতাম না, পাস করে উঠলাম। এইটে আসার পরে নাইনে উঠলাম, নাইনে রেজিস্ট্রেশন হইল। আমার ওই বড় ভাই একদিন বাড়িতে এসে বলতেছে ডিবি লটারি স্যার দিয়ে আসছে সবার নামে। তখন ওই সময় আমি আমার বড় ভাইকে বললাম যে আমারটা হয়েছে।
মানে কি, মানে এমনি বলে দিলেন?
এমনি।
আচ্ছা,
একবার সবাই আমি বললাম যে আমারটা হয়েছে।
ওকে,
তো বড় ভাই বলতেছে এখনো পোস্ট অফিসে পড়ে রয়েছে, তোমারটা হয়েছে, পাগল গেল।
ওকে,
যাওয়ার পরে
মানে কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন বা মন বলছে যে হয়েছে?
কেন যেন হয়েছে এই কথাটা বলছে। এরপরে আমাদের বাড়িতে রাখাল থাকতো একটা লোক, ও একদিন যাইতেছে রাস্তায়, দেখা কিরে কি করো, আমাকে কিছু করিনি, আমেরিকা যাবো।
ওকে, আচ্ছা,
আমেরিকা যাবো। তাই উনি বললো কি আমেরিকা গেলে আমার একটা সোনালী কালারের গড়ি আনি, আমাকে ঠিক আছে আমি যাইতে পারলে তোমার দিব।
আচ্ছা,
তা গেল। এই রাখালের সাথে একটা ঘটনা আছে আমার। এই রাখাল যখন থাকতো আমি ছোট, এই সেক্সুয়াল কিছু ঘটনা ঘটাইতো আমার সাথে,
আপনার সঙ্গে করতে,
কিন্তু আমার শরীরে না,
এটাও এক ধরনের মানে বিপদগামী সম্পর্ক মনে করি,
এরকম কিছু করতো। পরে আমার মেজ ভাই একদিন টের পায়, এরপরে ওর সাথে আমরা মিশতে দিত না।
আচ্ছা,
হ্যাঁ, এটা গেল। তা এই রাখাল পরে বললো যে আমার একটা ঘড়ি কিনে দিও সোনালী রঙের। তারপরে আমি এই কথাটা আরো একজনের কাছে বলি।
কোন কথাটা?
এই যে আমি আমেরিকা যাব।
আচ্ছা,
তিনজনের কাছে এরকম বলি। তাই যথার সময়ে একদিন আমার সেজো কাকা ফরিদপুর শহরে থাকে, আমাদের বাড়ির লোক গ্রামে, শহর থেকে উনি একটা রিক্সা নিয়ে আসছে, বলতে বলতে আমার বাসতে ডিবি লটারি পেয়েছে।
সিরিয়াসলি?
সিরিয়াস, ফার্স্ট লেটার আসে আমার নামে।
ওকে,
ফার্স্ট লেটার আসে এবং আমার খুব আনন্দের সময় ওটা।
কত সালের দিকের ঘটনা এটা?
95 সাল।
95 সাল
লটারি প্রথম যখন শুরু হয়, অপিয়ন শেষ হয়ে ডিবি অন শুরু হয়, আমি জোরে একটা লাভ দিই। পরে সবাই দেখতে আসতো আমাদের, আমার কপাল দেখবে, অনেক লটারি টটারি কিনলে আমার দেখি নাই তো। ওই লটারির পরে জীবনে আর কোনদিন আমি লটারি পাইনি। অনেকবার এইবার একটা পিকনিক গেছিলাম, সেখানেও লটারি কিনছি, লটারি হয় না আমার নামে।
যাই হোক, ওটা আপনি পেলেন, তারপরে কি হলো?
তারপরে আমি ওই ওইখানে যে নির্দেশনাগুলো দিয়েছিল, যে কিছু কাগজপাতি ই করে ফিল আপ করে ছবি তুলে তারপরে ই করে ড্রাইভার পাঠাইতে হবে, ওই ঠিকানা দিয়ে দিছে, ওই ঠিকানা পাঠাইতে হবে। এম্বাসিতে আসলাম, আমেরিকান এম্বাসিতে আসার পর ওরা কিছু ডিরেকশন দিয়ে দিল, ওই অনুযায়ী দেওয়ার পরে ছেড়ে দিলাম। কিন্তু ওই সময় আমি সেভ করি না, আমার বড় ভাই সেলুনে নিয়ে আমার বসায় সেলুনের লোকের বলে সেভ করে, আমি লজ্জায় বাঁকা হয়ে বসেছিলাম।
কোন ক্লাসে তখন? আপনি
ট্রেনে পড়ি। পরে সেভ করাইলে করলো, কিসের জন্য সেভ করাইছে? আর একটু বড় দেখা যাবে এই জন্য, বয়স কম, সব দিক দিয়ে এরকম ই করার পরে দেখালো। কিন্তু আমার সেকেন্ড লেটারটা আসে নাই। সেকেন্ড লেটার না আসার পিছনে কারণ খুঁজে পরে পাইলাম যে আমার স্পন্সর স্ট্রং ছিল না। একটা স্পন্সরের নাম দিতে হয়, সেই স্পন্সরটা বেশি গুরুত্ব দেয় না। আমার কাকার ফ্রেন্ড ছিল, স্পন্সরটা বেশি গুরুত্ব দেয় না। আরেকটা হলো ব্যাংকে একটু ব্যালেন্স বেশি দেখাইতে হয়।
আচ্ছা আচ্ছা,
সেখানে আমি মাত্র 1 লক্ষ টাকা দেখাইছিলাম।
ও, 95 সালে 1 লক্ষ টাকা কিন্তু মোটামুটি ভালোই টাকা।
মোটামুটি ভালোই, ঠিক আছে, কিন্তু ওদের ওইটা মনে হয় সাফিসিয়েন্ট ছিল না। এই কারণে, এই দুটো কারণে আমার সেকেন্ড লেটার আসেনি, আমি যাইতে পারলাম না। না যাওয়ার পরে ওই যে একটা আবার উল্টাপাল্টা আসলো। কিন্তু এর ভিতরে এই যে সেক্সুয়াল ব্যাপারটা, এটা কিন্তু আমার চলতে থাকে।
জি,
যেখানে যায় সেখানে এরকম একটা ব্যবস্থা কেমনে যেন হয়ে যায়।
ওকে,
কেমনে যেন হয়ে
যায়, নেশার মতো হয়ে
যায়, নেশার মতো হয়ে যায়। এবং ব্যবস্থাটা কেমনে যেন হয়ে যায় আমি নিজে অনেক সময় বুঝি না, এটা কেমনে হলো।
ওকে,
হ্যাঁ হয়। তাই ওই সময় 95 সালে আমার পরীক্ষা দিতে পারলাম না, এসএসসি পরীক্ষা দিতে পারলাম না, পড়ালেখায় মন বসাতে পারিনি। এখন আমার চিন্তা যে আমার বিদেশে পাঠাই দাও। তখন বিদেশে পাঠাবে কি করে, কি করবি বিদেশে যায়, তোর যেরকম শারীরিক স্ট্রাকচার তুই এরকম ভাবে কি করে খাবি বিদেশে? এইভাবে এই করে আর 90 সালে আমার আব্বা দেশে চলে আসে।
আচ্ছা,
দেশে আসার পরে আমার আবার দুটো ভাই বোন হয়।
নয় জনের পরে?
না,
সব মিলে সাত জনের পরে
দুটো ভাই বোন হয়।
আচ্ছা,
হলে এরপরে বাড়িতে মোটামুটি সংসার চলতেছে, এই করতেছে। আব্বা একটা ব্যবসা করলো, এই করে চলতেছে। বড় ভাই চাকরি পাইল, এইভাবে সংসার চলতেছে। এর ভিতরে আমি বলতেছি যে আমার বিদেশে পাঠাই দাও। বিদেশে পাঠাই দিতে গেলে কি করতে হবে? ওই সিঙ্গাপুরে ওয়েল্ডারের অনেক ভ্যালু আছে, তুমি ওয়েল্ডিং শিখো।
আচ্ছা,
পরে কোথায় পড়তে হবে ওয়েল্ডিং শেখার জন্য? পরে বড় ভাই বললো যে তুমি টিটিসিতে 6 মাসের কোর্স করায় ওয়েল্ডিং শিখায়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সরকারি, ওইটা ফর্ম সারছে, ফর্ম নিয়ে আসো।
আচ্ছা,
আমি যাই ফর্ম নিয়ে আসলাম, কিছু বুঝি নাই, ফর্ম দিয়েছে একটা নিয়ে আসছি। আসার পরে ফর্ম দেখে বড় ভাই বলতেছে তুই ফর্ম নিয়ে আসছিস, এটা তো এসএসসি ভোকেশনাল ফর্ম, তো ওয়েল্ডিং শিখবি, ঠিক আছে, 2 বছরের কোর্স হবে এখানে, সাথে সাথে তোর এসএসসি পাস হবে, তা এটাই কর, তোর ভালো হবে, একটু বয়সটাও বাড়বে, তোর কর্মক্ষমতাটাও একটু বাড়বে, ম্যাচুরিটি হবে একটু, এই কারণে তুই এসএসসিটা এখান থেকে পাস কর।
আচ্ছা,
তারপর ঠিক আছে, ভর্তি হইলাম, পরীক্ষা দিলাম, ফর্ম জমা দিয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে চান্স পাইলাম। ওখানে চান্স পাইতে অনেক কষ্ট লাগে, সবাই চান্স পাই, আমি পরীক্ষা দিয়ে কোথাও ফেল করিনি। পরে এই চান্স পাইলাম, ওখানে যেই ট্রেডে চয়েস দিছি ফার্স্ট চয়েস, ওইটা দিয়ে আমার হইলো। হওয়ার পরে ওখানে লেখাপড়া করি না, কিন্তু প্র্যাকটিক্যাল খুব ভালো, প্র্যাকটিক্যাল সবার থেকে ভালো। ওই স্যার অনেক সময় বলতো কি, আমি প্র্যাকটিক্যাল ক্লাস যখন হয়তো ওই করতে দিত যে এটা করে নিয়ে আসো, জয়েন করে নিয়ে আসো। জয়েন করার পরে ওই সবারগুলো নিত, দেখা গেছে এমনি নিচে ফেলাই দিলে ভেঙে যেত, তা আমারটা হামার দিয়ে বাইরে এলো, ভাঙতো না। ওইটি ডিসপ্লেতে দিয়ে রাখতো, আর স্যার বলতো যে ওর ওয়েল্ডিংটা দেখ, সিআই স্যার যে ছিল চিফ ইন্সট্রাক্টর বলতো যে ওর ওয়েল্ডিংটা দেখ, ও কেমনি করে সেটা দেখবে, আমাদের শিখানোর দরকার নেই, ওরটা দেখ। হ্যাঁ, যে ওর ওইটা কাটা ছাড়া
কোন উপায় নেই,
উপায় নেই ওর যেটা জোড়াটা লাগে।
ওকে,
পরে এরকম করে আমি প্র্যাকটিক্যালি খুব ভালো করতাম, এবং পড়ালেখা কিছুই করতাম না, থিওরি ক্লাস যেগুলো হয়তো পড়ালেখা করতাম না।
আচ্ছা,
ক্লাসে অ্যাটেন্ড থাকতাম,
প্র্যাকটিক্যালি ভালো ছিলেন, কিন্তু থিওরিতে আপনি একদমই,
থিওরিতে আগ্রহী ছিল না, মনোযোগী দিতে পারতাম না।
আচ্ছা,
ওই সময় আবার হলো কি, যখন এই এসএসসি পরীক্ষা দিতে পারলাম ডিবিই হইল, ওই সময় আমার এই বাড়ির পাশে যার সাথে এই সম্পর্কটা ছিল এর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি একদম আর পাইতেছি না এই সম্পর্কটা, কোথাও আমি করতে পারতেছি না। তখন এক ফ্রেন্ড একদিন রাত্রে ওরা দুই তিনজন ওরা চারজন আর আমারে নিয়ে গেল পোস্ট কোয়ার্টারে পতিতালয় ফরিদপুরে ঘুর পথে পিছন দিয়ে নিয়ে আসলো। ওইখানে আমার এই সম্পর্কটা এক জায়গা হইল। হওয়ার পরে আমি দেখলাম যে আমার এই যে বাইরে যেগুলো করি এখানে একটু দায়বদ্ধতা থাকে, ওদের কাছে ধরা থাকে আমি, আর এটা যদি করি আমি তাহলে আমার এই দায়বদ্ধতার মধ্যে থাকলাম না, আমি টাকা দিয়ে শেষ চলে গেলাম।
খেয়াল করবেন যে একটা মানুষের শুরু কিভাবে হয় এবং ধীরে ধীরে সে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ভয়ানক পথের দিকে যায়। আমি বারবারই বলছি, মাফ করবেন আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমি বারবারই বলছি যে একটা মানুষের এই যে গোপন বিষয়গুলো সিক্রেট যেটাকে আমরা বলি সেটা একটা মানুষকে শেষ করে দিতে পারে, এবং একটা মানুষ যখন শেষ হয়ে যায় তখন তার সাথে অনেকগুলো মানুষ শেষ হয়ে যায়। সুতরাং একটা গোপন বিষয় বা একটা একেবারেই ট্যাবুর জায়গা থেকে দেখা আমাদের সমাজে এরকম কোন বিষয় যখন ডিসকাসে নিয়ে আসা হয় তখন সেটা একটা রীতিমতো চ্যালেঞ্জ আমাদের জায়গা থেকে, এটা অফকোর্স একটা চ্যালেঞ্জ, কারণ অনেকেই এগুলো নিয়ে অনেক সমালোচনা করেন। বাট আমাদের উদ্দেশ্যটা কি সেটাকে দেখতে হবে। দেখুন, উনি যে পথে গিয়ে উনি জীবনে ভয়ানক রকমের একটা বিপর্যয়ের মুখে পড়েছেন সেটা হয়তো সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। আমরা চাচ্ছি সেরকম বিপর্যয়ের মুখে কেউ না পড়ুক, কারণ আমাদের জীবনের এই জৈবিক যে বিষয়গুলো এগুলো সেটাকে সুন্দর এবং সুস্থ উপায়ে আসা উচিত, এবং এটার একটা প্রপার এডুকেশন থাকা উচিত। এবং সেই জন্য এডুকেশন শুধু ক্লাসে না, এটা সব জায়গাতেই এটার একটা গুড প্র্যাকটিস থাকা উচিত। তো সেই জায়গাটা থেকে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলার আছে। যেমন ধরুন, ও যদি ক্লাস ফোরে এরকম একটা ঘটনার মুখোমুখি না হতো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ও যখন বুঝলো যে না এটার মধ্যে এক ধরনের মজা আছে, ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং বিষয়, এই মজা থেকে সে কিন্তু ধীরে ধীরে নিজে খুঁজে নেবার চেষ্টা করছে। ইন্টারেস্টিং বিষয় এই কারণে বলছি যে ড্রাগটাও কিন্তু এইভাবেই শুরু হয়, এবং প্রথম সিগারেটে এক টান দুটান, একটা দুটো তিনটা ভাল লাগে না, তারপরে ধীরে ধীরে একটু মজা পাওয়া শুরু করে, তারপরে যে ডোনেট করতো সে ডোনেট করা বন্ধ করে দেয়, তখন সে নিজে থেকে কেনা শুরু করে, এবং একটার পর একটা সে মজা পাওয়ার জন্য ডোজ বাড়াতে থাকে, সিগারেট থেকে সে অন্যদিকে যায়। বিষয়গুলো কিন্তু এরকমই। অ্যান্ড আরও ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রেনের যে জায়গাটিতে আপনার ড্রাগের সেন্সটা কাজ করে, ব্রেনের যে জায়গাটিতে, ঠিক ব্রেনের ঠিক সেই জায়গাটিতেই সেক্স বিষয়টা কাজ করে। তার মানে বুঝুন যে ড্রাগ এবং সেক্সুয়াল অ্যাডিকশন এই দুটো জিনিস মূলত সেম, এবং এগুলা কেউ কারোর চেয়ে কম পাওয়ারফুল, মানে পাওয়ারফুল কম না। সুতরাং সেই জায়গাটা থেকে এই বিষয়টাকে অমিট করার কোনো সুযোগ নেই। জি, আপনি নিজে থেকে যাওয়া শুরু করলেন, তারপরে
নিজে থেকে ওইটা ওরা নিয়ে গেল, আমি বুঝলাম। আমি তখন সিনেমা দেখতাম, সিনেমা দেখাটা বন্ধ করলাম, সিনেমা দেখার টিকিটের টাকা দিয়ে আমি ওই কাজ করতাম।
আচ্ছা,
মাঝে মাঝে এরকম হয়তো ওইটা হইলো তো আমাদের এলাকায় পরিচিত লোকজন দেখে ফেলবে, একটা দূরে কোথাও যাইতে হবে, দূরে বলতে দলব দিয়ে ঘাটে। একদিন আমি প্ল্যান করলাম, ওই এসএসসি তে ওই ভোকেশনালে ভর্তি হইলাম, ক্লাস করতেছি, এরকম করে একদিন একজনে বুদ্ধি দিল যে ওইখানে গেলে এরকম ভালো ইয়ে পাওয়া যায়, অনেক বড় এরিয়া তার মধ্যে। ওখানে গেলাম, আমার কাছে টাকা ছিল হলো 70 টাকা।
আচ্ছা,
তখন আমি সিগারেট খাই, লটারি যখন সেকেন্ড লেটার না আসে তারপর আস্তে আস্তে সিগারেট ধরি। পরে ওই 70 টাকা নিয়ে আমি ওইখানে যাই বাইসাইকেল চালায়, আমাদের বাড়ি থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে, বাইসাইকেল চালায় ওইখানে যাই। যাওয়ার পরে দৌলতদিয়া ঘাটে যে ইয়েটা আছে ওইখানে যাওয়ার পরে একটার সাথে এরকম হয়, কিন্তু আমি ওখানে কোন মজা পাই না। মজা না পাওয়াতে ওই 50 টাকা নেওয়ার পরে আমি চলে আসি, 20 টাকা আমার কাছে থাকে, আমি 2 টাকা দিয়ে একটা গোল্ডেন সিগারেট খাই। তখন 2 টাকা ছিল গোল্ডেন সিগারেট খাই, সাইকেল চালে আসতেছি, গলন্দতে আর একটা থাকে, ওর পাশ দিয়ে আসতেছে, ওই সামনে একটা মেয়ে বসে রয়েছে, আমার দেখে ভালো লাগলো, ভালো লাগলো, আমার ডাকছে কাছে। আমি যাওয়ার পরে বললো যে ঘরে যাবি, আমি বললাম যে হ্যাঁ যাবো, কত টাকা, বললো যে 20 টাকা।
ওই 20 টাকা ছিল আপনার পকেটে?
18 টাকা
ছিল।
পরে বললো যে, আমি বললাম যে আমার কাছে টাকা নাই, বললো যে কত টাকা আছে, আমি বললাম যে 10 টাকা আছে। পরে গেলাম, যাওয়ার পরে ওর সাথে এই সম্পর্কটা যখন হয়, হওয়ার পরেও আমার সাথে একটু এক্সট্রা কিছু ব্যবহার আমার সাথে করে, করার পরেও আমার কাছ থেকে টাকা নেয় না, টাকা নেয় না, এবং আমার ওইখানে কিছুক্ষণ ওয়েট করা, ওয়েট করার পরে আরেকবার ওর সাথে এই সম্পর্কটা হয়। হওয়ার পরে ও বলে যদি থাক, বলতেছে রাত্রে আমার থাকতে বলতেছে, তা বললাম না আমার বাড়ি থেকে চিন্তা করবে, আমি সাইকেল নিয়ে আসছি, সমস্যা আছে আমার এই করে না। পরে আমি চলে আসি, চলে আসার পরে 10 মিনিট সাইকেল চালানোর পরে আবার আমার ইসেজোর কাছে যাই, আবার সাইকেল ব্যাক করে যায়, আবার যায় ওর সাথে, এরকম সম্পর্ক আবার হয়। হওয়ার পরে ও থাকতে বারবার পিড়াপিড়ি করলে আমি থাকি না, চলে আসি, চলে আসার পরে এরপরে ওর সাথে আমার এই এসএসসি পাস করা পর্যন্ত সপ্তাহে কিংবা 15 দিন পর একবার করে যাইতাম। ও কোনো টাকা পয়সা নিত না, আমি রাত্রে থাকতাম ওর কাছে।
আচ্ছা,
হোস্টেলে থাকতাম তো ওইখানে।
তখন কি আপনি মেয়েটা সম্পর্কে জানার চেষ্টা করতেন যে মেয়েটা কোথা থেকে এসছে, কেন এসব কাজ? কিছুই না, শুধুই সম্পর্ক,
শুধুই সম্পর্ক।
ওকে।
এবং ও আমার পাইলে যে কি পাইছে এরকম একটা ভাব দেখায়, তো মানে বিশেষ কিছু একটা পাইছে, বিশেষভাবে আমার সাথে একটা এরকম ইয়ে করতো, কোনো টাকা পয়সা নিতেন আমার কাছ থেকে। এই সম্পর্কটা ওর সাথে অনেকদিন চলে। চলার পরে আবার ওইখানে আমি এক বাড়িতে লজিং থাকি, হোস্টেলে থেকে ইয়ে হয় না, ঝামেলা হয়। এক বাড়িতে লজিং ঠিক করে দেয় আমার ফুপু। সে লজিং বাড়িতে যে মহিলা আছে, এক মাস থাকার পরে তার সাথে এরকম একটা কথাবার্তার মধ্যে,
যে মহিলা ভদ্রমহিলা আপনাকে লজিং রাখে তার সঙ্গে আপনি এরকম একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন?
না না না।
তাহলে
সে একটা ভদ্রলোকের স্ত্রী।
জি।
তার স্বামী খুবই ভদ্রলোক।
ওকে।
কিন্তু সে কোনো কারণে, আমি ওখানে থাকতেছি, ওর বাড়ির আশেপাশের লোকজন সন্দেহ করতেছে। ওই লোকটা মাঝে মাঝে বাড়িতে থাকতো না।
আচ্ছা।
তা একদিন রাত্রে দেখি যে আমার ঘরের পাশ দিয়ে ফাঁক দিয়ে তাকাইতেছে একটা ছেলে। আমি কি করতেছি তখন, আমার কাছে মনে হলো যে ব্যাপারটা ভালো লাগতেছে না,
সন্দেহ করতেছে,
সন্দেহ করতেছে, তাহলে এখানে এখানে থাকা যাবে না।
ওকে।
পরে আমি করলাম কি, আরেক বাড়ি চেঞ্জ করলাম। বাড়ি চেঞ্জ করার পর ওই মহিলা আমার সরাসরি বললো যে তুমি যাইতেছ কিসের জন্য, তোমার ইয়ে দরকার, মেয়ে মানুষের দরকার?
ও মহিলা ডিরেক্টলি আপনাকে ধরনের কথা
ডিরেক্টলি আমারে প্রপোজ করত। তখন আমি বললাম যে না, আপনার সাথে এই ব্যাপারে আমি ইন্টারেস্টেড না। কিন্তু সে আমার এক প্রকার বাধ্য করার চেষ্টা করলো, তারপরে আমি সেখানে ইনভলভ হইনি।
আচ্ছা।
আমার কাছে ইচ্ছা করে না সেখানে এই জিনিসটা,
মানে ওনার হাজবেন্ড খুব ভালো মানুষ, এই কারণে,
এই কারণে।
সো বেসিক্যালি এখানে একটা ভালো জিনিস দেখার আছে, যে একজন যদি এটাকে খারাপ মানুষও বলেন, খারাপ মানুষও নৈতিকতা বিবর্জিত মানুষ নন, তিনি কখনো কখনো অনেক বেশি নৈতিক। কারণ নৈতিকতাটা আসলে ওই খারাপ মানুষের মধ্যে থাকে পুরোপুরি। একটা মানুষ কমপ্লিটলি খারাপ, একটা মানুষ কমপ্লিটলি ভালো, এটা আসলে কখনোই সম্ভব না। যাই হোক, বলুন। তারপরে
তারপরে ওনার ওখান থেকে চলে আসলাম, ওই বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে আর একটা বাড়িতে। ওখান থেকে আমার ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কাছে কাছে।
আচ্ছা।
কাছাকাছি হওয়াতে এখানে এখানে আসার পরে ওই বাড়ির এক মেয়ের সাথে আবার এরকম সম্পর্ক হয়।
মানে যেখানে যাচ্ছেন সেখানে আপনি একটা মোটামুটি সম্পর্ক তৈরি করে ফেলতে চান?
এখান থেকে সে এরকম, সেই আসে, তার মাধ্যমে এটা হয়, এইখানে ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটলে কিছুদিন এরকম চললে, তাই ওখানে ব্যাপারটা আর ভালো লাগতেছে না। কিছুদিন হওয়ার পরে আর ওইটা ভালো লাগে না। পরে আমি চিন্তা করলাম যে আমি আর এখানে থাকবো না। পরে একটা সিন ক্রিয়েট করে আমি ওখান থেকে চলে আসি হোস্টেলে।
আচ্ছা।
হোস্টেলে চলে আসি, চলে আসার পরে, কিন্তু এর ভিতরে যে এইগুলো হইতেছে, অনেকের সাথে কিন্তু আগে বইলে নেয়া যে তোমার সাথে এটা আমি করতে পারি, আমার কিন্তু বিয়ে করতে বলবো না।
ও, ওকে। আপনি আগে থেকে বিষয়গুলো বলে নিতেন?
বইলে নিতাম।
আচ্ছা।
এটা আমি হবে, কিন্তু কোনো দায়বদ্ধতার মধ্যে আমি রাখতে পারবো না, কমিটমেন্টের মধ্যে যাব না। তখন বলতো যে ঠিক আছে। পরে অনেক রিকোয়েস্ট করতে যে বিয়েটা করি আমরা, এরকম এসে এরকম, কিন্তু আমি এর মধ্যে কখনো যাইনি, কাউরে কোনোদিন বলিনি আমি তোমার ভালোবাসি।
আচ্ছা। বিরতি নেবার সময় হলো প্রিয় শ্রোতা, আরো একবার ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রুবেল নিয়ে। আপনারা শুনছেন সিক্রেটস আর জি কিবরিয়ার সাথে ঢাকা FM 90.4 এ। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. আপনারা শুনছেন সিক্রেটস। বিরতির পর আবার একবার স্বাগত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করুন আমাদেরকে 09611904904 এই নম্বরে, যেখানটায় আমরা ছিলাম। জি, বলুন।
এসএসসি তে আসলাম, পরীক্ষা সামনে আসলো, তখন আমি হোস্টেলে। পরীক্ষার সময় পড়ালেখা তো কিছুই করি নাই, কি করব, কিন্তু ফেল করব না, আমার এই বিশ্বাস আছে। ক্লাস করছি আমি, একটা ক্লাসও মিস করিনি, ফেল করব না। কিন্তু একটা সাবজেক্ট আছে যেটা খুব দুরূহ লাগে আমার কাছে, সাবজেক্টের নাম ছিল আত্মকর্মসংস্থান।
আচ্ছা।
এটা পড়ে মনেও রাখা যেত না, লিখতেও পারতাম না, আমার এক ফ্রেন্ড আছে, সিনিয়র ফ্রেন্ড, সে তখন কলেজে পড়ে। ওরে বললাম যে কি করা যায়, কলেজ সহজ উপায় আছে একটা। কি উপায়? তুই আসিস। করলো কি, গেলাম ওর রুমে, মেসে থাকে, রুমে গেলে সিরিঞ্জ কাগজ দিয়ে আমার এইখানে ঘষলো, হাতের এখানে ঘষলো, এখানে ঘষে বিলেট দিয়ে একটু চামড়া ফাঁকা করলো, করে গামছা দিয়ে বাঁধলো, বাইদে আমার নিয়ে গেল হসপিটালে। সদর হসপিটালে নিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করালো, এখানে একটা সেলাই দিয়ে দিল, দিয়ে ও ওর রুমে থেকে আবার আমার গাঁজা খাওয়ায়।
আচ্ছা,
যে তোর অসুস্থ যত মনে হয়।
আচ্ছা
ঠিক আছে, গাঁজা খাইলে পরে নেশা নেশা ভাব ওইরকম ভাবে রয়েছি হাসপাতালে শুয়ে। ও করলো কি, আমার ওইখানে শুয়ে রেখে আমার বাড়িতে খবর দিয়েছে যে অ্যাক্সিডেন্ট করছে।
ওকে,
অ্যাক্সিডেন্ট করছে, এখন করা যায় কি, কালকে পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, আজকে অ্যাক্সিডেন্ট করছে রিক্সা থেকে পড়ে, তাহলে কি করা যায়, ওই ওর সেন্টারে যাও, সেন্টারে যায় ওর পেইন বেড অ্যাপ্লাই করো।
ওকে,
পরে পেইন বেড অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করলে আমার তো সবাই ভালো জানে ওইখানে, স্যাররা ভালো জানে, প্র্যাকটিক্যালে আমার অনেক ইয়ে আছে, সেই অবস্থায় আমার পেন বেড পাস হইল। আমি একটা রুমের ভিতরে একলা একলা পড়ে গেলাম, বই দেখে লিখে সব পাস করলাম।
আচ্ছা,
এসএসসি তে আমি ফার্স্ট ডিভিশন পাস করলাম,
মানে একদম বই দেখে দেখে, এরকম বুদ্ধি। ওকে ওকে,
বই দেখে দেখে, আমার শুধু আত্মকর্মসংস্থান বিষয়টার দিন হলে এটা করার কথা ছিল, কিন্তু আমি রেগুলার বই দেখে পরীক্ষা দিলাম সব।
ওকে,
পাস করলাম, পরে এখন আমি বলতেছিলাম পাস করছি, এখন আমি বিদেশে যাবো। কিন্তু আমার মেয়ে জবাই বলতেছি তোর বিদেশের দরকার কি আছে, পাস করছে তুই পলিটেকনিকে ভর্তি হবি। তাই পলিটেকনিকে বড় ভাই এসে বলতেছে ফর্ম নিয়ে আসি, তুই ফর্মটা জমা দিয়ে লিখে পূরণ করে। আমি বললাম যে আমি তো ভর্তি হবো না, তাই ফর্ম জমা দেবো কিছুদিন, চান্স পাও না পাও তার খবর নাই, তুমি ভর্তি হবে না সেই কথা জমা দে, পরীক্ষাতে যদি পাস করলি করলি, তাহলে না ভর্তি নাহলে সেটা কোনো দরকার নাই। পরে পরীক্ষা দিলাম সেখানে, আমার যে টিটিসি তে 400 প্লাবন পাস করছে, 400 প্লাবন ওখানে অ্যাপ্লাই করছে, তবে 4 জন পাস করছে ভর্তি পরীক্ষায় পলিটেকনিকে, 4 জনের মধ্যে আমি একজন ছিলাম।
ওকে,
সেখানে এখন চান্স পাইছি, ভর্তি হওয়া লাগবে। মেজ ভাই বলতেছে ভর্তি হওয়া, তুমি বিদেশে যাও, পরে যায়নি, ভর্তি হইতে হবে।
ওকে,
আমার আব্বাও বলতেছে ভর্তি হইতে হবে, পাস করছে বিদেশে যায় তোমার দরকার নেই। তাই আমি বললাম যে না, পরে ওই সময় ভর্তি হইতে টাকা লাগতো মনে হয় 950 টাকা।
আচ্ছা,
বড় ভাই আমার টাকা দিল, ভর্তির ড্রেস যেদিন আসলো বলে যদি ভর্তি হবে। আমি বললাম কি ভর্তি না, আমি ঢাকা চলে আসছি, ঢাকা এসে যে কেরানীগঞ্জে ডকইয়ার্ড আছে, এই ডকইয়ার্ডে ওয়েল্ডিং এর কাজ করি।
আচ্ছা,
ওয়েল্ডিং এর কাজ করি, তা অনেকদিন কাজ করি, বাড়ি থেকে কেউ খোঁজ খবর পায় না। একদিন দেখি আমার বড় ভাই আসছে, বড় ভাই আসে ধমক দেয় নাই আমাকে, রাগারাগিও করে নাই, আমার জোড়ায় ধরছে, বললো তুই এটা কেন করলি, পড়ালেখা করা যে কত ভালো তুই বুঝলি না, তা আসছ ভালো করছ ভালো করে কর।
জীবন সাহান্যে এসে কিছু কিছু ঘটনা মানুষকে অনেক বেশি পীড়া দেয়, এই কারণে যে মনে হতে পারে যে ওই সময়টাতে বড় ভাইয়ের কথা যদি শুনতাম, বা ওই সময়টাতে যে আমাকে যে উপদেশটা দিয়েছিল সেটা যদি মেনে চলতাম, তাহলে হয়তো জীবনে আজকে এই পরিণতি ভোগ করতে হতো না। সেটাই হয়তো বা ওনার অনুভূতি, আমি ঠিক জানি না, আমি গেস করছি। আপনি কাঁদছেন কি এই কারণে?
এই কারণে।
হ্যাঁ,
পরে আমি সেখানে কাজ করলাম, ভালো করে একটা অফিসে ই করে কাজ করলাম, কাজে ভালোই পারি, বেতন টেতন যায় ঠিক মতো। এরকম 6 মাস যাওয়ার পরে বই এসে এক ডেলিগেট আসে সিঙ্গাপুর থেকে, ওখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পাশ করছি, 25,000 টাকা জমা দিয়ে তারপরে পরীক্ষা দিতে হয়।
আচ্ছা,
পরে যদি পাশ করে কেউ, তারও 25,000 টাকা থাকে, আর কিছু টাকা দিয়ে ওরা নিয়ে যায় ডেলিগেটরা। আর যদি পাশ না করে, তাহলে ওখানে 1,800 টাকা পরীক্ষার ফি কাটে রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেয়।
আচ্ছা,
তাই বড় ভাই বললে, বড় ভাই টাকা দিয়ে গেল, পাশ করলাম, যাবো এখন মেডিকেল করার জন্য যাইতে বললো। মেডিকেলে যাই আমি আনফিল্ড, আমার সিরাম বিলিরুবিন 17, এইচজিপিটি অনেক বেশি। পরে আমি বাড়ি চলে গেলাম, এখানে রাত্রে কাজ করতাম, আমার দিনে কাজ করতে ভালো লাগতো না, রাত্রে কাজ করতাম, তারও একটা উদ্দেশ্য ছিল, দিনে বাসা ফাঁকা থাকতো ম্যাচ, বাড়ি এলার মেয়ে আসতো, তার সাথে এরকম একটা কিছু হইতো, বাড়ি এলার মেয়ের সাথে ফাঁকা করে আসতো, বাড়িতে কেউ থাকতো না, এরকম একটা ঘটনা, এই কারণে আমি রাত্রে কাজ করতাম।
আচ্ছা,
তো ওই রাত্রে পেশাব টেশাব সাপ্লাই আমি করতাম, আমার পেশাব যে হলুদ হইতেছে না কি হইতেছে এগুলো তো খেয়াল করতাম না। দিনের বেলা ঘুমাই থাকতাম, ওই ঘুমু ঘুমু ভাব নিয়ে যা পেশাব করে আসতাম এগুলো তো খেয়াল করি নাই। আর আমার খাবারের কোন সমারোসি আসে নাই। তা ডাক্তার বললো যে আমার জন্ডিস খুব ভয়াবহ আকারে। পরে আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে গেলাম, এখানে আমি যাইতে পারবো না, ডেলিকেটরা আমার আর নিবে না। পরে বাড়িতে যাওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেল বড় ভাই, হোমিও ডাক্তার, আমাদের বাড়ির কাছে একটা ডাক্তার আছে, সে খুব জন্ডিসের ভালো চিকিৎসা করে, তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে ওষুধ দিল সাত দিনে, যে সাত দিনে ওষুধ খাওয়া, সাত দিন ওষুধ খাওয়ার পরে ভালো হয় না, ভালো না হতে তার কাছে আবার নিয়ে যায়। সে আমার দেখে বললো যে ওর আমি যে ওষুধ দিছি এই ওষুধ খেয়ে সুস্থ হওয়ার কথা ছিল, তাই যখন হয় না তাহলে ওরে ডাক্তারের কাছে নিয়ে একটু টেস্ট করো। তো তখন ডাক্তারের কাছে নিয়ে গেল, তো ডাক্তার ছিল ফরিদপুরে, তখন ইয়া ছিল মেডিসিনের বড় ডাক্তার ছিল, উনি স্বপনচন্দ্র ধন নাম ছিল না। তবে এখানে পরীক্ষা করালো, সিরাম বিলিরুবিন টেস্টে আমার আসলো 17। পরে ডাক্তার বললো যে ওরে এখন হাসপাতালে ভর্তি করেন, স্যালাইন দিতে হবে। আমি বললাম যে না, আমি মারা গেলেও হাসপাতালে ভর্তি হবো না। তখন সে আমার ধমক দিল, ধমক দেওয়ার পরে বড় ভাই বললো যে ও বলছে এটা এটা ছাড়া আর কিছু করা যাবে না, তাই অন্য কোন উপায় আসেনি। তখন বললো যে বাড়িতে স্যালাইন দিতে পারবেন, বললো যে হ্যাঁ পারবো, আমার বাড়ির পাশে লোক আছে পুষ করার মতো, তাই ও নিয়ে আসলো, স্যালাইন দিল আমার 10 দিন। 10 দিন স্যালাইন দেওয়ার পরে আস্তে আস্তে সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে আমি মারে বলতেছি যে মা আমি কাজ আর করবো না, আমার একটা ভয় এসে গেছে, ভয় এসে গেছে কাজ করো না, তাই কি করবা আমি আবার ডিপ্লোমা করতে হবো। তখন বড় ভাইয়ের কাছে বললো, বড় ভাই খুব রাগি গেছে, বড় ভাই তখন রাগি বলছে ঠিক আছে তুমি যা খুশি তাই করো, আমার কিছু আর করার নাই, তোমার পড়ালেখার জন্য আগে বলছি করো নাই, ভর্তির টাকা দিছি সেটা নিয়ে তুমি চলে আসছো, এখন এটা করতে গেছে এটার জন্য ফাইনালি করো একটা কিছু, শেষ করো এটা, কইরা যদি কিছু করতে পারো করো, কিন্তু এখন তুমি পড়ালেখা তোমার পারপাসে আমি এক টাকাও খরচ করতে পারবো না, আব্বা যদি পারে আব্বার কাছ থেকে নাও। পরে আব্বার কাছে বলার পর আব্বা বলেছে ঠিক আছে আমি খরচ দিব। ঠিক আছে, আব্বা যখন রাজি হলে তখন বড় ভাই বলে ঠিক আছে তুই যখন পড়ালেখা করবি তাহলে কর্মমুখী একটা শিক্ষা যা, যেহেতু বয়স এখন ইয়ে হয়ে গেছে, কর্মমুখী শিক্ষা কি, ডিপ্লোমা ভর্তি হলে তুমি কম্পিউটারে ডিপ্লোমা ভর্তি হো, কিছু একটা করে খেতে পারবে। তা ভর্তি করে দিল কম্পিউটারে ডিপ্লোমা, বেসরকারি একটা পলিটেকনিকে, সেখানে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ও এর ভিতরে আর একটা ঘটনা ই করে আসছি, ওই যে এসএসসি পরীক্ষা আমার শেষ হইল, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেদিন, প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ওই দোকানে চা খাইতেছি, ওখানে পত্রিকা পড়লাম, দেখলাম যে আমি এই যে যার কাছে যাইতাম একটা পতিতালয়, এই পতিতালয়টা ভাঙিয়ে দিছে।
আচ্ছা,
পত্রিকায় দেখলাম, দেখে আমার মাথা নষ্ট। পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা যায় একটু আগে বললাম স্যারে যে আমার একটু আগে যাইতে হবে, আমার একটু আগে ছেড়ে দিন পরীক্ষা, আর উনি আমার ছেড়ে দিল। সারার পরে আমি ওইখানে গেলাম, যাই দেখি কিচ্ছু নাই, একদম হাল চাষ হয়ে গেছে ওর ভিতরে।
ওকে,
এরা গেছে কোথায় জিজ্ঞেস করলাম, বলে যে দোলো দিয়ে গেছে কিছু, ফরিদপুরে গেছে কিছু, এখানে ওখানে গেছে, দোলো দিয়ে তো আমি একদিন সারাদিন খুঁজলাম
মেয়েটাকে,
পাইলাম না, না পাওয়াতে চলে আসলাম। ওই ব্যাপারে আর ইয়ে না, তখন ওই মাঝে মাঝে গেলে গেলাম, না গেলে না গেলাম, এটা এরকম ছিল। কিন্তু যখন ওইখানে পলিটেকনিকে ভর্তি হইলাম, বেসরকারি একটা পলিটেকনিকে ভর্তি হওয়ার পরে ক্লাস করতেছি, পড়ালেখা করতেছি, ওইখানে প্র্যাকটিক্যালে ভালো, আমি থিওরিতে মনোযোগী না, তাও ফেল করি না, পাশ করি, পঞ্চম পর্ব ষষ্ঠ পর্ব পর্যন্ত আসলাম, পাশ করলাম। এর ভিতরে ওইখানে একটা মেয়ে আছে আমার ক্লাসমেট, এই মেয়েটা একদিন সবাই একটু আকর্ষণীয় দেখতে, ছেলেরা যে করে আছে 40-42 জন ছাত্র ছাত্রী, তারপর 6 জন ছাত্রী, তার ওই মেয়েটার একটু ভালো দেখা যায়, ছেলে দেখে সবাই ওরে প্রপোজ করছে, কারোর সাথে সে রাজি হয় না, কিন্তু আমি একদিন ওরে ফ্রেন্ডশিপের অফার করি।
আচ্ছা,
তা ঠিক আছে ফ্রেন্ডশিপ করবো তোমার সাথে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, প্যাটার্ন চেঞ্জ করবো না। এই করার পরে ওর সাথে ফ্রেন্ডশিপ হয়, আমি একলা রুমে থাকি, আমার কম্পিউটার ছিল ওই সময়, পার্সোনাল কম্পিউটার ছিল, আমি সার্ভিসিং করতাম ওই সময় থেকে, 2000 সালে ভর্তি হলাম, 2000 সালে আমি সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং করি, পারতাম ওইটা, আমার চাচা পারত, ওনার কাছ থেকে শিখছি আমি, হার্ডওয়্যারের কাজগুলো ভালো পারতাম, করে কিছু টাকা আসতো, টিউশনই করতাম, এগুলো বাড়ি থেকে টাকা কম নিতাম। পরে ওই মেয়ে আমার কাছে প্র্যাকটিক্যাল করার জন্য আসতো, কম্পিউটার আছে আমার কাছে, আমি রুমে একলা থাকতাম, মাঝে মাঝে আসতো। পরে একদিন বললাম মেয়েরে যে আচ্ছা তুমি যে এইরকম রুমের ভিতরে আসো, মানুষ দেখে এক একজন এক একটা কমেন্ট করে, এগুলো খারাপ লাগে না? আমার খারাপ লাগে, বলে যে আমি মেয়ে মানুষ, আমার যদি খারাপ না লাগে তোমার সমস্যা কি?
আচ্ছা আচ্ছা,
তারে বললাম যে আচ্ছা তুমি একলা একলা আমার রুমে আসবে না, কেন? তুমি একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক ছেলে, মানুষের মন মানসিকতার চেঞ্জ হইতে সময় লাগে না। কখন কি হয় তখন একটা তোমার কাছে আমি খারাপ হয়ে যাব, এইটা আমি চাইতেছি না। বললো যে না সমস্যা নাই। এরকম করে একদিন ও প্রপোজ করলো আমারে। আমি বললাম যে প্যাটার্ন চেঞ্জ করার কথা ছিল না, তুমি প্যাটার্ন চেঞ্জ করলে এটা কেমন কথা। বললো যে আমি তোমার খুব বিশ্বাস করি। আমি বললাম যে না এরকম সম্পর্কে আমি যাবো না অন্তত তোমার সাথে। পরে সে বললো যে কেন এরকম করে, তার সাথে ফিজিক্যাল হয় একবার শর্ত দিয়ে যে বিয়ে করতে পারবো না।
তখন পর্যন্ত আপনার তো মোটামুটি পরিণত বয়স, প্রেমে পড়ার মতো বয়স হয়েছে, সংসার জীবনে যাওয়ার মতো প্রকৃতিগত ভাবে বয়স, কিন্তু আপনি এই যে একটা বিপদগামী সম্পর্ক, এই সম্পর্কের বাইরে কি ছেলে মেয়ের মধ্যে যে এক ধরনের প্রেম হয় বা ভালোবাসার যে সম্পর্ক, এটা আপনার মন থেকে আসতো না?
মন থেকে আসতো।
দেখেন দ্য গ্রেট থিং যেটা ওনার লাইফে মিসিং, সেটা হচ্ছে যে আমরা কিন্তু চিন্তা করছিলাম না ইফেক্টটা কি হতে পারে, ইফেক্টটা কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, একটা বিপদগামী সম্পর্কের মধ্যে যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি। পার্শ্ব প্রতিক্রিয়া শুধু যে একটা অঙ্গেই হতে হবে বা ওনার শারীরিকভাবেই হতে হবে বিষয়টা কিন্তু এরকম না, মানসিকভাবে উনি কোন জায়গাটায় চলে গেছে, মানসিকভাবে চলে গেছে এরকম একটা জায়গাতে যেখানে ছেলে এবং মেয়ের মধ্যে একটা প্রেমের সম্পর্কটা থাকাটাই স্বাভাবিক ওনার জায়গাটা থেকে বা ওনার বয়সের জায়গাটা থেকে, সেখানে ওই ধরনের সম্পর্কটাকে উনি পাত্তাই দিচ্ছে না বা ওনার ভেতরে ওই জিনিসটা কাজই করছে না। ওনার ভেতরে যে জিনিসটা কাজ করছে সম্পূর্ণরূপেই সেটা বিপদগামী একটা সম্পর্ক, এবং যেটা বৈধভাবে বিয়ের আগে প্র্যাকটিস করা কোনোভাবেই উচিত নয়। জি, যেটা ছিল যে একটা মেয়ে আপনাকে, আপনার ক্লাসমেট, সে আপনাকে আসলে একটা বেটার সম্পর্কে যেতে বলছিল, কিন্তু সামহাও আপনি সেখানেও সেই বেটার সম্পর্কে জানেন, সেখানেও আপনার এক ধরনের এই ধরনের বিপদ সম্পর্ক,
তার সাথে ফ্রেন্ডশিপটাও আমি নষ্ট করে ফেলি খারাপ একটা সিচুয়েশনের মাধ্যমে, এবং এই পর্যন্ত সে আমার সাথে যোগাযোগ করে না।
আচ্ছা, তারপর কি হলো শেষ পর্যন্ত?
কিন্তু যখন নাকি তার সাথে ব্রেক আপ হয় যে ফ্রেন্ডশিপটা, তখন আমি বুঝতে পারি যে তারা আমি ভালোবাসতাম, ঠিক আছে, এবং এর জন্য আমার খুব খারাপ লাগে, চেষ্টা করি তার সাথে আর যোগাযোগ করতে পারি না, কোনোভাবে যোগাযোগ করতে পারি না, এখনো তারা আমি মিস করি। এর মধ্যে ওইখানে যে ছিলাম, এর মধ্যে আর একটা আমার এক ফ্রেন্ড বলছিল, ওর একটা মামা তো হুবত বোন, সে খুব কনজারভেটিভ ভাবে চলে, সে বলছে যে আমার এই বোনটা এরকম। আমি বললাম যে রকমই হোক তুমি আমার কাছে দিও, আমি এই সম্পর্ক করে দেখাই দেব।
আপনি বলেছেন?
আমি বলছি আমার ফ্রেন্ড,
মানে আপনার প্রতিদিন অনেক কনফিডেন্ট চলে আসছে।
হ্যাঁ, যে কেউ যত কনজারভেটিভ হোক তুমি আমার কাছে দেখাই দিও, আমার সাথে একদিন কথা বলা দিও, আমি তার সাথে এই সম্পর্ক করে তোমার দেখাবো। এটা চ্যালেঞ্জ নিলাম তার সাথে, চ্যালেঞ্জ নিয়ে একেবারে প্রথম দিন যেদিন আমার পরিচয় করা দিল, তারপরে সে আমার রুমে আসলো কিসের জন্য, কম্পিউটারের অফিসিয়াল প্রোগ্রামের কিছু টিপস ও নিবে যে কাজে লাগে পরবর্তীতে। প্রথম দিন যদি আসো সেদিন ওর সাথে এরকম একটা ঘটনা ঘটায় আমি, হ্যাঁ ঘটনা ঘটে, এরপরে থেকে ওর সাথে ও আস্তে আস্তে আমার প্রতি ইয়া হয়, কিন্তু ফাঁকা ফাঁকা এই ঘটনা ঘটে ঠিকই, কিন্তু ও বলে যে তোমার সাথে আমার বিয়ে হবে না। কেন বলতো সেটা আমি জানি না, এখন জানি যে ওর ফ্যামিলি ওই যে শর্ট ছেলের সাথে বিয়ে দেবে না।
ওকে ওকে,
শর্ট ছেলের সাথে আমি শর্ট, আমার সাথে বিয়ে হবে না, কিন্তু এই সম্পর্ক আমার সাথে হয়েছে।
ওকে, তো আমরা একটু সামনের দিকে আগে, আমি বুঝতে পারছি যে এই ধরনের বিপদগামী সম্পর্ক আপনার জীবনে র্যান্ডামলি হয়েছে, আমরা হয়তো সেটার ইফেক্ট আমরা সামনে গেলে পাবো। হ্যাঁ বলুন। তারপর
তারপরে যখন এরকম হইল, ডিপ্লোমা আমি শেষ করতে পারলাম না, চার বছরের কোর্স কমপ্লিট করলাম, লাস্টে ফাইনাল পরীক্ষা এসে অ্যাপ্লাইড ম্যাথ বলতে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট আমি পাশ করতে পারলাম না।
আচ্ছা,
দুইবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারলাম না।
আচ্ছা,
এটা ইয়ে করতে পারি না।
আপনি কি কোনো কারণে খুব বেশি ফ্রাস্ট্রেটেড থাকতেন, মানে থাকে না যে কোনো কিছুতে মন নাই, একটা বিষাদগ্রস্ত, কাজের মধ্যে তেমন একটা অ্যাটেনশন পান
না, এরকম
অত দিতেন না? ওকে, কিন্তু কখনো মনে হতো না যে ফিউচার বলে একটা বিষয় আছে, এটার দিকে আমাদের চিন্তা করা উচিত, এগুলো কখনো মনে হতো না?
হ্যাঁ মনে হতো, মনে হতো যে কি করব কি করব, যে সময় মনে হতো তখন মনে হতো যে ভালো করে একটা কিছু করব, করতে যাইতাম, যাই সেরে কিছুক্ষণ ভালো থাকতাম, তারপরে আবার যাতায় হয়ে যেত।
ওকে,
এরকম করে 2004 সালে ফাইনাল পরীক্ষাটা হইল। পরীক্ষার পরে ওই ঢাকায় আইডিবি ভবনে একটা কম্পিউটারের দোকানে, চারতলায় 403 নম্বর দোকান, ইনফোসিস, সেই দোকানে আমি জব নেই সিস্টেম ইঞ্জিনিয়ার পদে, এবং হার্ডওয়্যারের কাজ আমি এ টু জেড পারি, তাই ওইখানে ওই অ্যাসেম্বলিং ওই সেট আপ টেটআপ দিয়ে কম্পিউটার সেল করা, এই হিসাবে ওইখানে আমার নিয়োগ দিল।
আচ্ছা,
5000 টাকা বেতনে 2004 সালে।
ওকে,
তাই কাজ করি, চলতেছে। এখানে ওইরকম কিছু সম্পর্ক হয়, সেটা আমি বলবো না, এখন দরকার নাই। সাবলেটে উঠছি সেই বাসার সাথে এরকম,
মানে যেখানে গেছেন সেখানে কোনো কিছু বাদ নাই, সোজা কথা যেটা আমরা যদি বলি,
কেমনে জেনে এগুলো হয়ে গেছে।
আচ্ছা, এর মধ্যে যদি খুব ইম্পর্টেন্টলি কোনো কিছু থাকে যেটা আপনার বলা খুব প্রয়োজন, আমরা সেটা সেদিকে ফোকাস করবো, নইলে আমরা অন্যদিকে আগে। এডিট পার্ট, এই শোষণ তাই কথাগুলো রেখেন, এডিট পার্ট ক্লোজ। হ্যাঁ,
চাকরি করতেছি, চলতেছে, আমার বড় ভাই আসলে একদিন দেখার জন্য, বড় ভাইয়ের ওই যে আইডি ভবনের ওই রেস্টুরেন্টে খাওয়া টাওয়া দিলাম, ভাই খুশি হলো যে কাজ করতেছে, ঠিক আছে, এটা করে ভালো একটা কিছুর মধ্যে ঢুকে যাবে, আর ওই যে সাবজেক্টটা ক্রস আছে ওইটা পাস করার চেষ্টা করবে। এই করলে ছয় সাত মাস চাকরি হলো, পান্থপথে একটা প্রিন্টিং প্রেস আছে, এই প্রিন্টিং প্রেসের লোকটা আমার এক বন্ধুর মাধ্যমে আসলো আমার দোকানে, এসে বললো যে এই ওনার কম্পিউটার সমস্যা আছে, যায় ঠিক করে দিয়ে আসতে হবে। গেলাম, ঠিক করে দিয়ে আসলাম, পারিশ্রমিক দিল, আসলাম, তার সাথে একটা ভালো সম্পর্ক হলো, তার বাড়ি হলো টাঙ্গাইল, নাম হলো মালিক। এই লোক বললো যে আমার একটা প্রিন্টার লাগবে, এমন প্রিন্টার, লেজার প্রিন্টার, যেই প্রিন্টারটা দিয়ে স্ক্রিন পেপার, মানে ওই যে কার্বন পেপার আছে যেগুলো সাদা নিচ দেওয়া সবকিছু দেখা যায়, এটা কি পেপার বলে
আমার আইডিয়া নাই,
ওই ট্রেসিং পেপার না কি পেপার, এরকম একটা পেপার, ওই পেপারটা প্রিন্ট করা যায়, এরকম প্রিন্টার লাগবে।
আচ্ছা,
তা লাগবে, আমার একটা প্রিন্টার ব্যবস্থা করে দেন, আমি যখন দিবেন তখন অর্ধেক টাকা ক্যাশ দিয়ে যাব আর বাকি টাকার চেক দিয়ে যাব। তা আমি আমার ওই মালিকের কাছে বললাম, ভাই উনি এরকম এই প্রিন্টার নিতে চাইতেছে, কিন্তু উনি নিবে ফ্লোরার প্রিন্টার, ওনার ডিমান্ড হলো ফ্লোরার প্রিন্টার নিবে, ফ্লোরা থেকে।
আচ্ছা,
তা আমি ওনার কাছে বললাম, বলার পরে বললো যে ঠিক আছে, আমি বললাম যে উনি এইভাবে নেবে, বলল তুমি ওনার অফিসে চেনো, আমি বললাম যে হ্যাঁ চিনি, ঠিক আছে তাহলে দেওয়া যায়। তো দেওয়ার পরে ওই আমার যে মালিক, আমারে না জানায় উনি করছে কি, প্রিন্টারটা ফ্লোরা থেকে আনে নেয়,
ওকে,
পাশে একটা বড় দোকান, তারাও ইম্পোর্ট করে, ফ্লোরার যে অরিজিনাল প্রিন্টারটা সেই প্রিন্টারটা না, অন্য একটা প্রিন্টার একটু বেশি লাভের আসা ওই প্রিন্টারটা এনে দিয়ে দেয়।
আচ্ছা,
দিয়ে দেওয়ার পরে ওই যে লোকের প্রিন্টার, সে বললো যে আমি তো আসতে পারতেছি না নেওয়ার জন্য, আপনি প্রিন্টারটা নিয়ে আসেন, আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো, আমার এখানে সেট আপ করে দিয়ে আপনি টাকাটা নিয়ে যান আর চেকটা নিয়ে যান।
প্রিয় শ্রোতার, সময় রাত ১২টা একটু পরে বাজবে, ইনফ্যাক্ট আমরা রাত ১২টার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমার সাথেই থাকবেন। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে রুবেল তার সিক্রেটস গুলো রিভিল করছে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। রুবেল, যেখানটা আমরা ছিলাম বলুন, তারপর
গেলাম প্রিন্টার নিয়ে, সেট আপ দিলাম, প্রিন্ট হইতেছে, ওই যে পাতলা পেপার গুলো দিয়ে প্রিন্ট করতে বলেছে, সাত আটটা প্রিন্ট হওয়ার পরে ওই প্রিন্টারের পাতাটার পিছনের দিকে একটু কুচকায় যায়।
আচ্ছা,
সে বলছে আমার এই সমস্যা সলভ করে দেন। তা আমি বললাম যে এটা তো সলভ আমি করতে পারতেছি না, সমস্যাটা কোথায়, হেডে সমস্যা না কোথায় সমস্যা আমি বুঝতে পারতেছি না, এর জন্য তো ইঞ্জিনিয়ার লাগবে, এই প্রিন্টারের যে ইঞ্জিনিয়ার তারে লাগবে। তখন বললো যে তারে নিয়ে আসেন। তখন আমি বললাম যে আমার হলো আজকে বন্ধ, কালকে বন্ধ, আমার বাড়িতে খুব জরুরি একটা কাজ আছে, ওই যে আমার যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ওই আমি কালকে বাড়ি যাবো, চাইতে হবে আমি বাড়ি থেকে আইসি ঠিক করে দেবেন। বলল যে ঠিক আছে। তবে বাড়ি থেকে আসার, বাড়ি গেলাম চলে, ওনার ওখানে কম্পিউটার রেখে গেলাম, ওই যে আমার যে মালিক তারে বললাম যে এই ঘটনা, ঠিক আছে তাই তুমি যাও করে আস। আসার পরে উনি এর ভিতরে করছে কি, খবর নিয়ে ফেলাইছে যে প্রিন্টারটা ফ্লোরার না, ওনার সাথে একটু দুই নাম্বারই করা হয়েছে, এই কারণে উনি আর টাকা দিবে না। ফলটা কিন্তু আমি করিনি, আমি জানি না, আমি জানতে পারছি পরে যখন নাকি ফ্লোরার ইঞ্জিনিয়ারের কাছে গেছি, ইঞ্জিনিয়ারে নিয়ে গেছি, শওকত ভাই ছিল ওনার নাম, প্রিন্টারের উনি খুব ভালো কাজ জানে, ফ্লোরার পার্মানেন্ট স্টাফ এই সার্ভিসিং এর, পরে ওনারে নিয়ে গেলাম যে ভাই আমার সাথে একটু চলেন। নিয়ে যাওয়ার পর উনি খুলে দিতে ফুলোর আর ইয়ে না, ওটা জেনারেল না কোন এসে খুলে দিতে ফুলোর ইম্পোর্ট করে না, এটা তো আমি সার্ভিস করতে পারবো না। তখন উনি ওখানে চেষ্টা করলো যে প্রিন্টারটা নিয়ে যায়, তা ওই লোক প্রিন্টার দিল না, বলে যে প্রিন্টার দিব না এখানে ঠিক করে দিয়ে যেতে হবে না। দিয়ে চলে আসলাম, এখন আমার মালিক বলতেছে তুমি প্রিন্টার নিয়ে আসো, এখন ও প্রিন্টারও দেয় না টাকাও দেয় না, আমার পাঠায় দেয় টাকা নিয়ে আসো, টাকা আনতে যায়। কয়েকবার যাওয়ার পরে একদিন আমি চলে আসি, টাকা দেয় না, চেকও দেয় না, পরে আমার মালিককে ফোন করছি, মালিকের কাছে বলছে ওর কাছে টাকা দিয়ে দিছি, মালিক বলতেছে তোমার টাকা দিয়ে দিছে, তুমি টাকা দাও, আমার টাকা দেয় না কেউ, তাহলে বলে বললাম না এটা তো আমি করিনি। পরে এরকম চলতেছে, তা আমাদের এলাকার এক মহিলা ছিল,
ওকে
ওই ডিএমপির এডিশনাল পুলিশ কমিশনার এরকম একটা কেস ছিল, চাঁদপুরে আছে, ওনার কাছে গেলাম যে আপা আমার এই সমস্যা। তখন বললো তুমি কি কি করছো এগুলো গেলো, পরে শেষে উনি বললো যে অমুক জায়গায় যাও, র্যাব র্যাব এসে ই করলো, তখন র্যাব শুরু হয়েছে কেবল।
আচ্ছা,
পরে যাও আমি বলে দিতেছি, পরে বলার পরে র্যাব ওইখানে গেছে, র্যাবও প্রিন্টার ডানতে পারে না তার কাছ থেকে, র্যাবের কাছে প্রিন্টার দেয় নাই, কারণ সে র্যাবরা বলছে যে এটা আমাদের প্রজেক্ট না, এর মধ্যে আমরা ইনভলভ হইতে পারবো না, কিন্তু ম্যাডাম বলার কারণে আসছি, যদি সে না দেয় আমাদের কিছু করার নাই, তার সাথে জোর করে নিতে পারবো না।
ওকে,
সে প্রিন্টার তারা আনতে পারেনি, তখন আমি বুঝলাম যে আমি ফেঁসে গেছি। তখন আইডিবি ভবনে যে ওই যে কম্পিউটার সমিতির অফিস আছে, সমিতির অফিসে আমার ডাকা এলো একদিন, বললো যে কি করবো তুমি, হয়তো টাকা দাও নাহলে প্রিন্টার এনে দাও। তখন আমি বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করতেছি। তা বাড়িতে আমাদের ওই সময় যে অবস্থাটা ছিল, আমার ওই সময় ওই প্রিন্টারটা বিল করছিল 26,000 টাকা, পার্সেস ছিল 23,000 টাকা না 22,000 টাকা দেন, অন্তত 22,000 টাকা তারা এনে দিতে হবে, আমার বাড়ি থেকে ওই 22,000 টাকা আনা সম্ভব না, বলার মতো কোনো কায়দা নাই আমার। আমি কি করব চিন্তা করলাম যে আমি এখান থেকে পলাব, পরে একদিন ঠিকই কৌশলে আমি ওখান থেকে পলাইলাম, পলাই চলে গেলাম আমার আপন বোনের বাড়ি, ওইখানে গেলাম, বোনের ওইখানে থাকলাম, থাকার পরে এক মাস পরে আমার ওই যে চিটাঙে চাকরিটা ঠিক হয়, আমার আব্বাই ঠিক করে, সেই একটা গ্রুপের বড় গ্রুপের সিএনএফ এজেন্টের কাজ করতে হবে, ওখানে কম্পিউটারের কাজ করতে হবে, আমার কম্পিউটার অপারেটর হিসেবে আমার নিয়োগ দিল, কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দিল, বেতন কম 4,500 টাকা বেতন। ওইখানে যারা বন্দরে কাজ করে কিংবা কাস্টমসে কাজ করে কিংবা এক্সপোর্টের কাজ করে ওদের ভালো টাকা ইনকাম হয়, তা আমি শুধু বৈশ অফিসে থাকি, যে সময় সকালে 9টা থেকে 10টা 11টা পর্যন্ত কাজ, কয়েকটা প্রিন্ট দিয়ে দিলে আমার আর কাজ নেই। তা আমি বললাম বসরে, বস আমার বাইরে কিছু কাজটা দেওয়ার ব্যবস্থা করেন, বললো কি করবি, তো আমি বললাম যে বন্দরে কাজ করবো, আমি বললো ঠিক আছে তো ওর সাথে যা, ওর সাথে একদিন গেছি, একদিন যা আমি কাজটা ধরে ফেলাইছি, ধরে ফেলার পরে পরে ওইখানে কাজ দেখি করি, ই করি কম্পিউটারের কাজও করি, ওই কাজও করি। একটা সময় আসলো কি, ওইটার কোম্পানির নামটা বলবো আমি বলতে চাচ্ছি না, থাক, সেই লাইসেন্সটা বন্দরে কাজ করার লাইসেন্সটা ওদের স্থগিত হয়ে যায়, স্থগিত হলে ওদের ওইটার সাথে যাদের লাইসেন্স কর্মচারী লাইসেন্স আছে সেগুলো স্থগিত হয়ে যায়, 15-16 জনের লাইসেন্স স্থগিত হয়ে যায়, এখন কাজ করার লোক নেই। তাহলে এখন কি করা যায়, নতুন একটা লাইসেন্স আনলো, সেই লাইসেন্সে যারা যারা এরকম আছে কাজ জানে লাইসেন্স নেয় তাদের নিয়ে লাইসেন্স করালো। এখানে লাইসেন্স করতে পরীক্ষা দেওয়া লাগে, কাস্টমসে পরীক্ষা দেওয়া লাগে, কাস্টমসে লিখিত পরীক্ষা পাশ করলাম, এরপরে বাইবা কাস্টম কমিশনারের সাথে রুমের মধ্যে 7 জন ডাকছে বাইবা নেওয়ার জন্য, লাইন দিয়ে দাঁড়া করাইছে, কমিশনার সাহেব আছেন আর অফিসাররা আছে, আমি করছি কি বুদ্ধি করে মাঝখানে দাঁড়াইছি 7 জনের, আমার ডান পাশে 3 জন রাখছি, বাম পাশে 3 জন রাখছি, যে উনি কি প্রশ্ন করে এদিক থেকে যদি জিজ্ঞেস করে আমি জানবো, এই দিক থেকে যদি জিজ্ঞেস করে আমি জানবো, মাঝখানে দাঁড়াইছে, ভালো কথা। দাঁড়ানোর পরে ডান দিক থেকে শুরু করছে, জিজ্ঞেস করছে, আমার রিটেন পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, জিজ্ঞেস করে ওদের প্রশ্ন জিজ্ঞেস করছে, সবাই কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস, খুব জটিল জটিল কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, উত্তর বললাম আমি জানি কয়েকটা, কয়েকটা জানি না, আমি ওই প্রিপারেশন নিয়েছি, আমার এইরকম কিছু জিজ্ঞেস, আমার পর্যন্ত এসে বলতেছে কি আপনি যান, আপনি যান, আমি তাকায় রয়েছি, যান আপনি বই নিয়ে যান বিকালবেলা এসে, বুকলেট আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করে নাই কাস্টম কমিশনার, আমি চলে আসলাম বিকালবেলা, আমার বুকলেট বেরিয়ে গেছে লাইসেন্স হয়েছে। এরপরে আমি কাজ শুরু করলাম, কাজ করি, এটা হলো 2006 সালে আমার লাইসেন্সটা হয়।
আচ্ছা,
তা 7 সালে হলো আমি বিয়ে করি।
আচ্ছা, এটা কি মানে ফ্যামিলিগতভাবে বিয়ে হয় নাকি?
অবশ্যই ফ্যামিলিগত, আমি যে এই যে এই সম্পর্কগুলো গেছি এবং কারোর কাছে দায়বদ্ধ হইনি, আমি বলিনি তোমার ভালোবাসি, তোমার বিয়ে করবো, তোমার ছাড়া বাঁচবো না, এরকম কথা কাউকে বলিনি, ছোট সময় থেকে একটা নিজের কাছে একটা বিয়ে করে রাখছি, আমি প্ল্যান করে রাখছি যে আমার পরিবারের ইচ্ছায় বিয়ে করবো আমি।
ওকে,
আমার পরিবার যায় নি দেয়, যদি কলা গাছে নিতে বলে এটা তোমার বাবা, আমি সেটি নিয়ে ঘরে যাওয়ার জন্য রাজি আছি।
ওকে,
তা এই কথা আমার ছিল বলা। তো 2006 সালে লাইসেন্স হলো, এই কদিন কাজ করলাম, কাজ করে দেখি যে এখন যা ইনকাম হয় তাতে আমি একটা সংসার চালাইতে পারি, আমার বাপ মার সংসার দেখে আমি সংসার চালানোর মতো ক্যাপাসিটি হয়েছে। তখন আমার বড় বোনকে বললাম যে আমি বিয়ে করব।
ওকে,
তারপরের দিন সকালবেলা আমার আব্বা ফোন করলো যে কেমন মেয়ে দেখবো রে। আমি বললাম যে মেয়ে দেখার শর্ত চারটা।
ওকে,
এক নম্বর শর্ত, মেয়ে কালো হইতে হবে।
কালো হইতে হবে?
জি।
কেন বললেন এটা?
আমার ভালো লাগে।
আচ্ছা,
তার পেছনে একটা যুক্তি আছে। আমার দাদা 6 ফুট লম্বা ছিলেন, খুব সুন্দর ছিলেন।
আচ্ছা,
খুব সুন্দর ছিলেন। আর আমার দাদি ছিল একদম কালো, একদম কালো।
আচ্ছা,
মানে ওর উপরে কালো হইতে পারে না।
আচ্ছা,
আমার দাদা দাদি আমরা তো ছোট সময় থেকে পাইছি। আমার জন্ম হল 78-এ, আমার দাদা মারা গেছে 2000 সালে।
আচ্ছা,
দাদি মারা গেছে 2008 সালে।
ওকে,
দেখছি তাদের ভিতরে কোন সময় কোন ইয়ে হয় না, খুব
মানে আপনি ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়েছে।
হ্যাঁ, ওই জায়গা থেকে যে আমি কালো একটা মেয়ে বিয়ে করব।
ওকে, মেয়ে কালো হইতে হবে, এক নম্বর শর্ত।
এক নম্বর শর্ত, মেয়ে কালো হইতে হবে। দুই নম্বর শর্ত, মেয়ে লম্বা হইতে হবে। আমি খাটো মানুষ, আমার একটু লম্বা মেয়ে বিয়ে করব। আরেকটু হলো শিক্ষিত হয়ে যাবে, একটু খুব বেশি শিক্ষিত তা না, শিক্ষিত হইতে হবে। আরেকটা শর্ত হলো যে একটা মেয়ে দেখতে হবে, দ্বিতীয় মেয়ে দেখে বিয়ে করবো না। আগে থেকে খোঁজ খবর নিয়ে
যে কোনো একটা মেয়ে দেখবো, ওরা কি তাকে বিয়ে করে,
পছন্দ হইলেও বিয়ে করবো, না হইলেও করবো।
আচ্ছা,
আমার আব্বারে বলে দিলাম। আমার আব্বা ঠিক এই কাজটাই করছে। ওই বছরে 2007 সালে ঈদ হইল অক্টোবর মাসের 14 তারিখে। তাহলে ওই যেই তারিখে ঈদ হয় তার 2 দিন পরে। এবং ওইখান থেকে আমার চাষি আমার বলল যে বাবা, এখন তো মোবাইলের যুগ, বিয়ে তো কনফার্ম হয়ে গেছে, এটা হবেই, সবকিছু রেডি হয়ে গেছে, তাই তুমি একটা মোবাইল কিনে পাঠাই দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াটা সারে না। তাই ওই সময় এলো বাজারে বাটন সেটের মধ্যে ভালো সেট ছিল, নোকিয়া 1600 মডেলের। ওই 1600 মডেলের একটা সেট কিনে পাঠাই দিলাম। একটেল জয় সিম ছিল, একটেল জয়, দুইটা সিম একসাথে দিত পিয়ার। ওই একটা সিম আমার মোবাইলে লাগাই রাখলাম, আর একটা সিম ওইটার মধ্যে লাগাই দিয়ে পাঠাই দিলাম। ওই কথা হয়তো সারা রাত্রেও কথা হয়তো অনেক সময়, মানে সব কথাবার্তা। এই কথাবার্তার এক পর্যায়ে তারা আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা এখন তো বিয়ে হয় নাই, রেজিস্ট্রি করার কথা বলছিলাম, আমি করি নাই, তো একবার বিয়ের সময় রেজিস্ট্রি হবে। পরে আমি কি পাটা উঠে বসতে পারি?
জি জি, শিওর, আপনি আরাম করে বসেন।
পরে বললাম যে এখন যদি দেখা গেল যে তোমার পরিবার থেকে বিয়ের সম্মতি দিছে, আমার পরিবার থেকে সম্মতি দিছে, কোনো কারণে যদি তারা দেখতে পারে যে আসলে এটা ভুল হয়েছে, বিয়ে আমার সাথে তোমার দেয়া যাবে না, তোমার গার্ডিয়ান মনে করলো, তারা যদি বলে যে বিয়ে দিব না, তখন তুমি কি করবা? সে একবারে নির্দ্বিধায় বলে দিল আমি চলে আসবো।
আপনার মানে হবু ওয়াইফ? তখন
হবু ওয়াইফ, এবং আমার বৈধ সম্পর্ক তার সাথে, বৈধ প্রেম করতেছি আমি। আমার একটা প্ল্যান ছিল যে আমি প্রেম করবো ভবিষ্যতে। পরে সম্পর্ক এরকম পর্যায়ে সে বললো যে আমি চলে আসবো, তোমারই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে হইল। ঈদ হইল 14 তারিখে, অক্টোবর মাসের 16 তারিখে বিয়েটা হইল।
এবং বিয়ের আগে কি আপনার ওয়াইফ এগুলো কিছু জানতো আপনার সম্পর্কে?
আজও জানে না।
আজও জানে না?
আজও জানে না, কেউ জানে না।
ওকে, নাথিং টু সে প্রিয় শ্রোতা, আমরা আগাই। বিকজ এটা আমি অবাক হব না এই কারণে যে এখানে এসে সিক্রেটসে অনেকেই জীবনের প্রথম বিষয়গুলো বলেন, কেন বলেন তার পিছনে অন্যতম কারণও থাকে। জি বলুন, বিয়ে করলেন আপনি, তারপর?
আর এর ভিতরে যে চাকরি করতেছি, এই সময় যখন ঢাকায় চাকরি করতাম, 2005 সালের নভেম্বর মাসের 20 তারিখে এক রং নাম্বারের ফোন আসে আমার কাছে।
বিয়ে করলেন কত সালে?
বিয়ে করছি 7 সালে।
2007 সালে বিয়ে করে
শুনে গেছি আমি।
আচ্ছা, আপনি বিয়ের আগের ঘটনায় গেছেন।
2005 সালের নভেম্বর মাসের 20 তারিখে একটা রং নাম্বারের ফোন আসে আমার। একটা মেয়ে মানুষ, তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়।
আচ্ছা,
ফ্রেন্ডশিপই থাকে, আর কিছুতে যায় না এর সাথে।
ওকে,
আর এখনো তার সাথে ফ্রেন্ডশিপ আছে, ফেসবুকে আমার সাথে অ্যাড আছে।
ওকে,
সে কুমিল্লায় বাড়ি।
জি,
এবং তার এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিছি, সে বিয়ে করতে রাজি নয়, কারণ হলো আমার এত দূরে বিয়ে দিবে না। পরে হইল না সেটা, তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিলাম। আর এর ভিতরে আর একটা ক্রস কানেকশনের সাথে যোগাযোগ হয় বরিশালে, তার আমি দেখি নাই ফিজিক্যালি এখনো, তার সাথে হয় সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, সে আসবে চলে এই করবে সেই করবে, তাই আমি ওইটার কোনোভাবে ঠেকাইছি। বিয়ে করছি, আমি খবর দিয়ে দিচ্ছি বিয়ে করছি, এরপরে যোগাযোগ হয় না। এরপরে বিয়ে হইল, অক্টোবর মাসের 16 তারিখে বিয়ে হলো, বাসর রাত্রে ওয়াইফ এমন একটা শব্দ উচ্চারণ করলো যে শব্দটা আমি আজ পর্যন্ত কার কাছে বলতে পারিনি, এখনো বলতে পারবো না।
আপনার ওয়াইফ মানে শব্দ উচ্চারণ বলতে কি বোঝাচ্ছে, আপনাকে কোনো কিছু মন্তব্য করেছে, আপনি বলতেও চাচ্ছেন না আজকে?
হ্যাঁ,
নাকি বলতে চাচ্ছেন?
কারো কাছে বলি নেই, আজ বলতে চাচ্ছি না।
ওকে, ঠিক আছে।
সে এমন একটা কথা বলল যে কথাটা শুনলে কোন যার মধ্যে পুরুষ মানুষের অর্গান আছে সে তার সাথে সংসার করতে পারে না। সিরিয়াস একটা কথা বলছে। বলার পরে আমার খুব খারাপ লাগছে।
আপনার কি ইগোতে লেগেছে?
ইগোতে না, শুধু আমার অস্তিত্বই নাড়া দিয়ে দিচ্ছে।
হয়তো আমরা বুঝতে পেরেছি বিষয়টা। হ্যাঁ বলুন, তারপর?
ঠিক আছে, পরে আমি তার কিছু বলি নাই। আমি সংসার করছি তার সাথে, শুধু আমার বাবা মা চাচা আছে, এর কথা চিন্তা করে দিদির মাথা নিচা হয়ে যাবে। যেটা হবার তা তো হয়ে গেছে, ভাগ্য ছিল, হয়েছে।
আপনি কষ্ট পেয়েছেন নাকি? যাই হোক,
তারপরে আমি সংসার করতে লাগলাম। সে পরবর্তীতে বলছে, না আমি যে কথাটা বলছিলাম ওটা আসলে না বুঝেই বলছি, সেটা আমি যেই কারণে বলছিলাম সেই কারণটা মিলে নাই।
আচ্ছা,
সে হয়েছে, সংসার চলতেছে। সে বলছে যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তখন সে বলছে যে আমার 4 বছরের কোর্সটা শেষ হওয়ার পরে সন্তান নেব, এর আগে সন্তানের মধ্যে যাব না।
আচ্ছা,
আমি বললাম ঠিক আছে। তাই এই কথার পরে সে পড়ালেখা করতেছে, এই করতেছে। তা যখন 3 মাস হয় বিয়ের বয়স, আমি তারা চট্টগ্রামে নিয়ে যাই।
আচ্ছা,
চট্টগ্রামে নিয়ে আমার অফিসের এক কলিগের সাথে সাবলেটে থাকি, ভালোই চলতেছে সংসার। কিন্তু খুনসুটি আছে, টুকটাক বিষয় নিয়ে সে জিদ ধরে, যেগুলো আমার কাছে ভাল লাগে না। তার জিদটা খুব অ্যাবনর্মাল টাইপের।
আচ্ছা, মানে দিতেই হবে এরকম?
হ্যাঁ, এরকম ইয়ে করে ভাল লাগে না। পরে একদিন আমি বাসা থেকে বাইরে ছিলাম রাত্রে।
ফাইন, হয়তো ধারাবাহিকভাবে ঘটনাগুলো জানা যেত, তারপরেও আমি একটু প্রশ্ন করছি। ততদিন যতদিনে বের হয়েছেন আপনি, সংসার কত বছর যাবৎ চলছে ওই সময়টাতে?
ওই সময়
কত বছর হয়েছে বিয়ে করার?
6 মাস।
6 মাস। এই 6 মাসের মধ্যে তো আপনি কোন ধরনের ইলিগাল সম্পর্ক বা কোনো কিছু জান নাই? আচ্ছা, ঠিক আছে। বাসা থেকে বের হয়েছেন তারপর?
হ্যাঁ, ওই সময় বাসা থেকে যে আমি আগে যে মেসে থাকতাম ওদের সাথে রাত্রে ছিলাম, পরের দিন ওই বাসা থেকে অফিসে গেছি।
আচ্ছা,
অফিসে গেলে অফিসে যার সাথে সাবলেটে থাকি সেই লোক আমারে নিয়ে আসছে বাসায়।
জি,
বাসায় আনলে সে অনেক কান্নাকাটি করছে। আমি বললাম যে তুমি এরকম কেন করলা? বললো যে এই করো না, এই সে ওটা ভুল স্বীকার করে এই করে নিল। হ্যাঁ, আমিও সেটা মাইনে নিলাম, ঠিক আছে। সে করছিল কি আমি সেটা বলবো?
জি,
তার নিয়ে আমি পতেঙ্গা সিবিচে গেছিলাম।
আচ্ছা,
আসার সময় সে গাড়িতে আসতেছি, আসার এক পর্যায়ে একটা খারাপ লোক ওর গায়ে হাত দেয়।
ওকে,
গায়ে হাত দিলে ওর মুডটা অফ হয়ে যায়।
আপনার ওয়াইফের?
ওয়াইফের মুডটা অফ হয়ে যায়। আমার সাথে তখন আমার ছোট বোন ছিল, মুড অফ হয়ে যায়। কিসের জন্য অফ হয়েছে এটা সে আমার বলে না, বারবার জিজ্ঞেস করার পরে বলে না। আমার জানা দরকার যে কারণটা কি। তোমার ভালো মুড নিয়ে আসলাম, ভালো একটা জায়গা থেকে ঘুরে আসলাম, মন মেজাজ ফ্রেশ করার জন্য গেলাম, ফ্রেশ হয়ে আসলাম, এখানে এসে তোমার মুড অফ কেন হলো? সে বললো না। পরে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম রাত্রে, পরে যখন যেদিন আসলাম ওই দিন বললো যে এই ঘটনা করছে। আমি এটা কোনো ঘটনা নাকি, এটা কি তুমি ইচ্ছে করে কোনো কিছু করছো? এটা বললে কি হয়েছে বলতে পারলে না কেন? এরকম করলে কিন্তু বেজাল বাজবে, এরকম আর করে না। পরে এইভাবে এই করলাম। তাই মাঝে মাঝে ছোট ছোট বিষয় নিয়ে সে করতো কি, কিছু হইলে জিদ করে তার নিজের শরীরের উপরে আঘাত করত। যেমন ওয়ালে মাথাটা গুতে যেত জোরে জোরে, ফাইটে রক্ত বাইরে যেত, নিজের চুল টাইনে ছিঁড়ত। যেটা আমি রিকোয়েস্ট করতাম, সরি বলতাম, তাতে কোনো কাজ হইত না।
এগুলো এক ধরনের সিমটম, মানে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের এক ধরনের, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যাকচুয়ালি।
পরে ওই যেদিন রাত্রে আমি বাসায় থাকলাম না, এটা বিয়ের 7-8 মাস পরে এরকম, তখন সে বলতেছে যে আমার বাচ্চা নেব। ঠিক 5 মাসের মাথায় কনসেপ্ট করলো।
ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটস এর আজকে 41তম পর্ব এবং এই পর্বের গেস্ট হচ্ছেন রুবেল। এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানটি ইউটিউব থেকে শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে সিক্রেটস এবং জীবন গল্পের প্রতিটি এপিসোড সেখানে দেওয়া আছে এবং আপনি চাইলে ওখান থেকে গিয়ে শুনতে পারেন। একই সাথে যারা এই অনুষ্ঠানটি শুনতে শুনতে ঘুমিয়ে যান, অনেক রাত পর্যন্ত জাগতে পারেন না কিংবা সময় করে এই রাতের বেলা শুনতে পারেন না, তাদের জন্য আমি বলব ইউটিউবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখাটা সবচাইতে বেটার অপশন। আপনারা প্লিজ আমাদের ইউটিউবে যাবেন এবং সেখানে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন রাখবেন। আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যখনই আমরা ওখানে কোনো কন্টেন্ট আপলোড করব তখনই। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ফিরছি একটু পর।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আপনারা শুনছেন সিক্রেটস। বিরতির পর আবার একবার স্বাগত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করুন আমাদেরকে 09611904904 এই নম্বরে, যেখানটায় আমরা ছিলাম। জি বলুন।
কনসেপ্ট করার পরে 2011 সালে আল্লাহ একটা ছেলে দেয় আমাদের, খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়।
আচ্ছা,
হইল। হওয়ার পরে আমার সমস্যাটা প্রকট আকার ধারণ করলো,
সংসারে সমস্যা।
সংসারে
আচ্ছা
প্রকট আকার ধারণ করলো। এর ভিতরে আমি ওইদিকে যাইতে হবে বন্দরে কাজ করি। হঠাৎ একদিন আমার বন্ধুর এক স্টাফ বলতেছে যে কত টাকা ইনকাম হয়। আমি বললাম এরকম হয় 20-30 হাজার টাকা। ভাই তুই কোটিপতি হতে পারবি তো, কিসের জন্য? এরকম কোন ইয়ে আছে? আলাদিনের সেরা কাছে কলে যে হওয়া আছে, এই নাম্বারটা ফোন কর। সেই নাম্বারে ফোন করলাম, সেই লোক আমার বললো যে আমার সাথে একটু দেখা করেন সন্ধ্যার দিকে। আমি যাইতে পারলাম না। পরে 5-7 মাস পরে আবার আমার ওই লোক বললো যে ফোন করছিলি, গেছিলি? আমি বললাম যে না, কয়ও তো তোরে খুঁজতেছে। পরে আবার ফোন করলাম, বললাম যে আমি দেখা করবো আপনার সাথে। পরে দেখা করার পরে সে বললো যে আমাদের কিছু কাজ কাম আছে, এইভাবে করি আমরা আপনি বেশ কিছু টাকা ইনকাম করতে পারবেন। আমি বললাম যে এটা লিগ্যাল না ইলিগ্যাল? বললো যে লিগ্যাল। সে বলল যে এই যে আমরা মাল ডেলিভারি করি, এই থেকে কিছু মাল অকশনে যায়। অকশনে মালগুলো যেগুলো এই যে ফেব্রিক্স আইটেম, এই আইটেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হয় না। এটার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এটা ধ্বংস করা হয়। ওর ভিতর থেকে বাইসে বাইসে যেটা ভালো সেটা আমরা নেই। আর হলো মিস ডিক্লারেশনে কিছু মাল আসে, এই মালগুলো আমরা সাইড করে রাখি এবং এই যে তোমরা কাজ করো এদের মাধ্যমে মালটা বের করি, বের করে বিক্রি করে অর্ধেক আমরা নেই অর্ধেক তোমার। ঠিক আছে, তা আমি বললাম তাহলে তোর ভিতরে কোনো ইলিগাল কিছু নেই, অনৈতিক কোনো কিছু নেই। ঠিক আছে করবো, এই কথা বলে করা শুরু করলাম। তার আগে একদিন এইটা যখন এই ধারণাটা মাথায় আসলো, তখন আসলো যে তাহলে আমাদের যে ইম্পোর্টার মালগুলো ডেলিভারি দেয় সেখানে তো মিস ডিক্লারেশনে কিছু মাল আসে, সেইটা যদি আমি সেল করি তখন বলে সেটাও করতে পারবেন। তাই এরকম একদিনে ডেলিভারির সময় দুই কন্টেনার মালের ভিতরে 5টা মাল বেশি আসছে দেখতেছি, হিসাবে 5টা মাল বেশি আসছে। ওই মালটা আমি সাইড করে বাই করে ফেললাম। বাই করে ফেললাম, এটাও খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার আছে। ঠিক আছে, ঘটনাটা কিন্তু আমার শুরু হয়েছে এখন।
জি বলুন।
এই ক্রিটিক্যাল একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে বের করলাম, বের করে ওই মালটা বিক্রি করলাম 1,56,000 টাকা।
মানে সোজা কথা, 2 নম্বরই করলেন?
হ্যাঁ, 2 নম্বরই না, 2 নম্বরই করছি ইম্পোর্টার।
আচ্ছা,
আমি যে গ্রুপের কাজ করি এই গ্রুপের।
এমনি 1,56,000 টাকা বিক্রি করলেন, এটা তো আপনার পকেটে গেল
না?
তাহলে
বলতেছি বিক্রি করলাম, এটা হলো 2 নম্বরই করছে ইম্পোর্টার। ইম্পোর্টার মিস ডিক্লিয়ারেশনে সে ডিক্লিয়ার করছে 105 রোল, কিন্তু মাল আসছে 110 রোল। এই 5টা মাল সে লিগেল হইতে না।
আচ্ছা,
এই মালটারে আমি রেখে দিছি, রেখে বিক্রি করছি 1,56,000 টাকা বিক্রি করলাম। ওইখানে যে সাথে 2-3 জন ছিল ওদের কিছু কিছু দিয়ে আমার ভাগে পড়লো 80,000 টাকা। পরে এই থেকে শুরু হইল। ওই দিন 80,000 টাকা, 5,000 টাকা একজন আমার কাছে পাইতে তারে দিলাম, 75,000 টাকা নিয়ে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমার ওয়াইফ প্রশ্ন করলো যে এতগুলো টাকা কোথায় পেলে? কার টাকা এলে? আমরা আমার টাকা কোথায় পেলে? ওই সময় কথাটা আমার মুখ দিয়ে বেরোয়েছে, তোমারে দেনমোহরের টাকা, তোমার তালাক দেওয়ার মতো ব্যবস্থা আমার হইল।
ওকে,
বললাম কথাটা মুখ দিয়ে বের হয়ে গেল কেন জানি, কোন পরিকল্পনা ছাড়া, কোন চিন্তা ভাবনা ছাড়া।
ওকে,
ও তখন এটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলল যে কি বলো তুমি গা শিরে ওঠে। ঠিক আছে, এই কথাটাই শেষ হয়ে গেল। টাকাটা ব্যাংকে রাখলাম অ্যাকাউন্ট করে, এরকম করে চলতেছে। এরপর হলো যে সিন্ডিকেট, সিন্ডিকেট কিছু অভিনব কায়দায় মাল বের করে।
আচ্ছা,
আমি জানি না আমার দিয়ে করে,
কিন্তু
মালটা যে ম্যানেজ করে কিভাবে সেটা আমি জানি না, কিন্তু আমি বের করতে পারি, আমার বের করার কোনো ব্যাপার না। কারণ ওইখানে যাদের কাজ করে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক।
আচ্ছা,
কিন্তু ওই যে সিন্ডিকেটের কাজটা পাওয়ার পরে যে লোভ হয়ে গেল, যেহেতু হইতেছে এভাবে করি, তাই এরকম প্রতি সপ্তাহে একটা দুটো এরকম করে হইতো।
আপনার কি পরিমাণ লাভ থাকতো?
মিনিমাম যেটা আসে 40,000 টাকা আসছে।
মিনিমাম 40,000 টাকা?
আচ্ছা, 80,000 টাকা, 1,00,000 টাকা এরকম।
তো এরকম মাস ইনকাম দাঁড়ালো কত?
কত মাসে দেওয়া গেছে 3,00,000 টাকা হয়েছে, কত মাসে 1,00,000 টাকা আছে।
ওকে,
এরকম করে চলতেছে। পরে আমার ভিতরে একটা ই আসলো, এই যে এগুলো করতেছি, এগুলো তো কেমন কি করতেছি আমি বুঝতেছি না। সিএফএস শেডের এক স্টাফ,
জি,
তার নাম বলা যাবে, কারণ ওরা এক জায়গায় 6 মাসের বেশি থাকে না, নাসির। নাসির ফোন করলো যে একটা মাল বের করবো, আসো আমার গাড়িতে 20-25টা পেপার লোড হয়েছে এই গাড়ির ভিতরে। সে করলো কি ডাকাত, সে একটা কনসাইন ফুল দিয়ে দিল, কন্টেনার থেকে নামছে এলসিএল, কন্টেনার থেকে নামছে, নামার সাথে সাথে খাতা এন্টিমেন্টে কিছু হয় না, ওই মালটা উঠিয়ে দিছে লেবার দিয়ে আমার গাড়িতে। 83টা রোল।
কি ছিল প্রোডাক্ট এটা?
ফেব্রিক্স।
ওকে, 83 রোল মানে তো প্রচুর কাপড়।
হ্যাঁ, কিন্তু কাপড়টার মান অত ভালো ছিল না। ঠিক আছে, পরে 83 রোল আমার গাড়িতে উঠে আসলো, আমি ওদের নির্দেশিত জায়গায় নামাই দিয়ে আমার গাড়ি ছেড়ে দিলাম। এই শুরু হয়ে গেল তোলপার, পুরো বন্দর পেয়েছে, নাড়াচাড়া দিয়ে দিয়েছে।
প্রোডাক্টটা কাদের ছিল?
প্রোডাক্ট ছিল ইয়া মানে সিএনএফ এজেন্ট ছিল এক্সেল ফ্রিট,
গার্মেন্টস মালিক,
ভুলে গেছি আমি।
জি,
ভুলে গেছি, গার্মেন্টস এর ইয়ে জানতাম আমি, কিন্তু এর পত্রিকায় ফ্ল্যাশ হয়েছে।
আচ্ছা,
ঠিক আছে,
এটা তো বেসিক্যালি চুরি,
এটা তো চুরি করছে, এটা আমি, ও বলতেছে যে এটা কোনো মালিক নাই, এই নাসির বলতেছে এটার কোনো মালিক নাই।
তো মালিক না থাকলে আসলো কোথেকে?
হ্যাঁ, কইতেছে এটা আমি বুঝবো, তুই নিয়ে যা।
আচ্ছা আচ্ছা, ওকে।
পরে আমি গাড়িতে করে নিয়ে দিয়ে দিলাম, দেওয়ার পরে শেষে শুরু হয়ে গেছে তোলপার, পেপারে হেডলাইন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, অনেক কিছু। আমি আমার মতো কাজ করতেছি, আমার কাজ চলতেছে, এইটা নিয়েও ইয়ে হইতেছে। এখন মালটার বিক্রি করা যাইতেছে না।
ও, মানে যদি পেপারে চলে আসছে আর মাল বিক্রি করা যাচ্ছে না?
বিক্রি করা যাইতেছে না, মালের যে মালিক সে সবগুলো পয়েন্টে লোক লাগাই দিছে, মাল বের করা যাইতেছে না। ইভেন কি যেখানে আছে ওইখানে খুব রিস্কের মধ্যে আছে।
ওকে,
তাহলে কি করা যায়? তখন করলো কি, ডাইং এ পাঠাই দিল মালটা।
আচ্ছা,
ডাইং এ পাঠাই দিয়ে কালার চেঞ্জ করে ফেলাইল।
ও,
কালার চেঞ্জ করে পরে বিক্রি করলো। তা কালার চেঞ্জ করতে পার ইয়ারে 10 টাকা করে খরচ হলো পার ইয়ারে। তা এখানে কিছু টাকা খরচ হয়ে গেল, এতে টাকাটা আমি ওইখানে পাইছিলাম 48,000 টাকা।
আচ্ছা,
ওইটা থেকে। এবং ওই সময় সিন্ডিকেটের যেই লোকটার মাধ্যমে আমরা টাকা পাইতাম, সেই লোকটা টাকা দেওয়ার সময় বললো যে এরকম কাজ কিন্তু আর করি না, আমরা এরকম মাথায় বাড়ি দিয়ে কাজ করবো না।
মানে বহুত বড় ধকল নিয়ে তারপরে সামলাই এই কাজটা করবো,
এরকম কাজ কিন্তু আর করেন না, এটা করা যাবে না।
যে ডাইং এ আপনাদের কালার চেঞ্জ হলো, সেই ডাইং তো জানার কথা যে এটা 2 নম্বর জিনিস হচ্ছে,
এটা ওদের কোনো মাথা ব্যথা নাই।
ওটা ওদের কাজ করে দিয়েছে,
ওরা ওদের কাজ করে দিয়েছে, টাকা পয়সা করে দিয়েছে। পরে এটা করে এরপরে আর ওই ধরনের কাজের ভিতরে যাইতাম না। ওই কিছু ব্যাটারি আসতো, জুতা স্যান্ডেল, এগুলো কাপড় টাপড় এগুলো করতাম। আবার একদিন দেখা গেল যে আমার ইম্পোর্টারের মাল 13 রোল বেশি হয়েছে। ওইটা আমি একটা কাঠ টিকিট করে আলাদা গাড়িতে করে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকেও বেশ কিছু টাকা পাইলাম। এরকম করে আমার প্রায় 40-45 লাখ টাকার মতো ইনকাম হয়েছে,
40-45 লক্ষ,
40-45 লক্ষ,
অনেক টাকা আপনার জায়গা থেকে। হ্যাঁ,
আমি করতাম কি, ওই টাকা দিয়ে ফরিদপুরে একটা জায়গা রাখছি, দুইটা জায়গা রাখছি, এক জায়গায় 10%, এক জায়গায় 3%, আর করতাম শেয়ার ব্যবসা।
আচ্ছা,
তা এরকম চলতেছে, হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড গেছে চট্টগ্রাম, ফ্রেন্ড কলেজ আমার বন্দরে ঘুরো, বিয়ার খাও, ওই চায়না কিছু জাহাজ আছে ওদের কাছে গেলে বিয়ার অ্যাভেলেবেল, ওরা ডাকে, দেখলে চিনে, বিয়ার বিয়ার। তা এর ভিতরে আমি কিছু নেশা করছি, কিন্তু আমি নেশাগ্রস্ত হয়নি, ওই পাইছি, কোন সময় আমি টাকা দিয়ে নেশা করতে যাইনি, এটা করতেই হবে এরকম কিছু না, পাইছি, একজনের সাথে বইছি, বারে বইছি, 2-1 CP খাইছি, এটা কোনো ইয়ে না, কিন্তু সিগারেটটা চলতো, কিন্তু ওই নেশার জিনিস গাঁজাও খাইছি টুকটাক, এটা দিয়ে কোনো ইয়ে করা যায় না। কিন্তু বড় বড় ব্র্যান্ডের হুইস্কি বের করে দিছি, দুইটা বের করে দিছি, একটা আমার থাকছে, একটা আছে। আর আমার ফ্রিজে সবসময় বিয়ার থাকতো, বিদেশি ব্র্যান্ডের বিয়ার ওয়াইন এগুলো থাকতো, এবং আমি খাইছি সাউথ আফ্রিকার একটা, অস্ট্রেলিয়ার একটা ওয়াইন খাইছিলাম একবার, আমার জীবনে বলার কথা না, এত টেস্টি একটা জিনিস, 14% অ্যালকোহল ছিল, এক গ্লাস করে আমি খাইতাম রাত্রে, আমার খুব শান্তিতে থাকতাম। তা এরকম হয়েছে অনেক। আর আমার ঘরের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, এই জিনিসগুলো আমার কিনা লাগতো না, বন্দর থেকে আমি নিয়ে আসতাম, বাল্ব টাল্ব ঝাড়ু আর স্যান্ডেল জুতা কাপড় চোপড় এগুলো আমার ভাই ব্রাদার কারো জামা কাপড় কেনা লাগে, আমি যত বন্দরে কাজ করছি, ভগ্নিপতিটা দিয়ে এগুলো বাইক নিয়ে এগুলো কাপড় চোপড় কেনা লাগে না, অ্যাভেলেবেল এগুলো পাইতাম আমি, নিয়ে আসতাম। এইভাবে চলছে। পরে ওই বন্ধুটা আসলো, বললো যে আমার একটু বন্দর ঘুরে দেখো। তা বন্দরের ভিতরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এই যে যারা এই কাজগুলো করে বন্দরের স্টাফ, এই বন্দরের স্টাফরা চুরি করতেছে যেই মালটা আমার দিয়ে বের করবে। ওই দিন লাইন দেখলাম যেটা চুরি করে, চুরি করে কেমন, একটা রোল থাকলে সেটাকে বলে রোল, একের অধিক রোল যদি একসাথে বাঁধা থাকে সেটাকে বলে বেল। তা এই বেলগুলো, বেলের ভিতরে অনেক সময় 20টার উপরে রোল থাকে, এত বড় বড় বেল থাকে, 3-4 জন ধরে গাড়িতে উঠাইতে।
আচ্ছা,
ওরা করে কি, এই বেলের ভিতর থেকে
একটা দুটা বের করে নেয়,
একটা দুটা বের করে রাখে,
এগুলোই মূলত পরবর্তীতে আপনারা পাচার করেন।
হ্যাঁ, পরে দেখলাম
এরকম শত শত বেল আসে একসাথে, রাইট?
হ্যাঁ, হাজার হাজার, শত শত।
তাহলে যে জিনিসটা নিয়ে আসতেছেন উনি তো গুনে দেখবেন না, উনি তো গুনে নিতেও পারবেন না,
গুনে দেখলেও কিছু করার নাই, একবার আউট গেট পাস হয়ে গেলে পারে, গুনে দেখছে কম হয়েছে,
সেটা কিছু করার নাই, কিন্তু আলটিমেটলি গুনে দেখা ওই
সময় দেখার মতো কায়দা
না, সম্ভব না, রাইট? সো এইটার আসলে সুযোগ নেই আসলে সবাই। ওকে,
তা এই সময় ওই ফ্রেন্ডে নিয়ে গেলাম, দেখলাম যে ওরা বেলের ভিতর থেকে রোল বের করে সরাই রাখতেছে। আমি বললাম যে কি রে ভাই, এটা কি করেন? বললো যে তুই এই জায়গায় আছে কিসের জন্য? আমি বললাম যে আমি আসছি আমার বন্ধু আছে ওটা দেখানোর জন্য, এসে ওরা একটা শার্টের পিস দেবো আর প্যান্টের পিস দেবো। বললো যে ওই যে অত নম্বর পিলারের ঘরে শার্টের পিস প্যান্টের পিস আছে, নিয়ে যাও। তা আমি বললাম এগুলো কি করতে, কয় ওটা তোমার জানা দরকার, তুমি চলে যাও। পরে আমি গেলাম ওই পিলারের নিচে থেকে ওর জন্য,
মানে এখানে কর্মচারীরাই জড়িত, সরকারি কর্মচারীরাই জড়িত,
অবশ্যই অবশ্যই। আর এরা করে কি, পেপার নিয়ে গেলে সই করে, সই করে কলম দিয়ে আটকে রাখে, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে হবে
পয়সা চায়,
পয়সা চায়, পয়সা না দিলে ছাড়ে না, পয়সা দিতে হবে তারপরে ছাড়তে হবে। এই ওদের পয়সাটা যে যত বেশি দিতে পারবে তার সাথে তত ভালো
ভালো সম্পর্ক, সেখানে দুই নম্বরই কম হবে,
দুই নম্বরই কম হবে।
ওকে,
তা এক্ষেত্রে আমি কারো পয়সা প্রাপ্য, যেটা নিয়ম যেটা হয়ে গেছে, আমার যে 500 টাকা দিল একটা ডকুমেন্টসের উপরে, এই 500 টাকা দিল খরচ করার জন্য, ওদের খরচ করে আমি মালটা অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসবো। আমি টাকা বাঁচাইতে যাই, যদি আমার মালের কোনো ক্ষতি হয় সেটা হতে দিতাম না আমি।
ওকে,
আমি টাকাগুলো বেশি খরচ করতাম, তার কারণ ওই যে অন্যদিক থেকে আসে ওই টাকাগুলোর উপরে আমি লোভ করতাম না, ওদের যেটা যেখানে দরকার দিয়ে দিতাম।
আচ্ছা,
একটু বেশি, এই জন্য ওদের সাথে আমার ভালো সম্পর্ক।
ওকে,
এবং ওরা আমার খুঁজে নিয়েছে এই কাজের জন্য।
ওকে,
তা এরকম করে ওইখান থেকে চলে আসলাম, আমি বুঝলাম যে ওরা চুরি করতেছে। চুরি করার পরে তার পরের দিন আমি অফিসে যাইনি, সোজা সুজি ওর ইয়াডে গেছি, ওর শেডে গেছি, শেডে যাই বললাম যে এগুলো করেন আপনারা। তখন বলে যে এছাড়া কি বাসার কায়দা আছে নাকি? আমি বললাম যে ভাই এই কাজের জন্য আমার আর ডাইকেন না। কেন? আমার ফ্যামিলি স্ট্যাটাসের ভিতরে এটা নেই, আমি যে এইটা করতেছি আমার বাপ সান লিস্ট অফ করতে পারে। আমার বাপ একজন হাজি মানুষ, আমার দাদাই হাজি, আমার বড় কাকা হাজি, সেজো কাকা হাজি। তখন বললো যে না করলে তার কিছু করার নাই, তাহলে সমস্যা নেই, চলে আসলাম। তাই আমি নিজে দেখলাম যে আমার যেরকম বেতন পাই, বেতন পাইতাম 6,300 টাকা, আমার বাসা ভাড়া দেওয়া লাগতো 10,000 টাকা। যেরকম বেতন পাই আর বন্দর স্টাফদের যেভাবে টাকা দিয়ে অভ্যাস করে ফেলছি, আমি টাকা বাঁচাইতাম না, যে টাকা নিতাম অফিস থেকে সেই টাকাটা দিয়ে দিতাম।
ওকে,
তাহলে এইগুলো না হইলে আমার এখানে থাকা সম্ভব না, চাকরি করা সম্ভব না। পরে আমি চাকরি ছেড়ে দিই 2011 সালের সেপ্টেম্বর মাসে।
ওকে,
চাকরি ছেড়ে দিয়ে অফিসে একটু সিন ক্রিয়েট করে চাকরিটা সারি ছেড়ে চলে আসি ফরিদপুরে। আর ফরিদপুরে এসে বাড়িতেই উঠি, বাড়িতে ওঠার কারণ হলো যে আমার গার্ডিয়ান দেখুক যে আমার যে ওয়াইফটা তোমরা আইনে দিছো
সেটা ঠিক কিনা,
সেটা ঠিক কিনা।
ওকে, আমি মানে আপনি কমপ্লিটলি আনহ্যাপি আপনার ম্যারিড লাইফে, কনজুগাল লাইফে। ওকে,
তাই কেমন সখী সেটা তোমরা দেখো, এটা দেখানোর জন্য আমি বাড়িতে রাখলাম। তাই বাড়িতে রাখার কিছুদিন পর থেকে তারা বুঝতে শুরু করলো যে আসলে বিহেভটা কেমন,
আচ্ছা
আসলে সংসার করা যাবে কিনা। এরকম করতে করতে অনাকাঙ্ক্ষিতভাবে আর একটা কনসেপ্ট হয়ে যায়।
ওকে,
ছেলের বয়স হলো 1.5 বছর এই সময় কনসেপ্ট। পরে ওয়াইফ তেমন একটা রাজি না, কিন্তু আমি বললাম যে না আমি অবসর করাতে পারবো না, আর যাই বললাম না বলে অবসর করাতে পারবো না, যত কষ্ট হোক এটা থাকবে, যাই হোক আল্লাহ যাই দেয় সেটা দিবে, কষ্ট করবো। পরে বললো যে আমার তো ভবিষ্যৎ শেষ, তোমার ভবিষ্যৎ কি, তোমার ছেলে দিছে আল্লাহ ছেলে ভবিষ্যৎ, আমি ইনকাম করতেছি টুকটাক করে সংসার চলতেছে এটা ভবিষ্যৎ আর কি তোমার। সে বললো যে না আমি প্রতিষ্ঠিত হব, ছেলে তো এখন একটু বড় হয়েছে রেখে এরকম করবো। পরে এই টুকটাক বেজার লাগতে থাকে, মেয়ে তিন মাস বয়সে এই সময় সে চলে গেল
জি
বাচ্চা রেখে, দুধ খায় বাচ্চায় দুধের বাচ্চা রেখে সে চলে গেল, পনেরো দিন কোনো খোঁজ খবর নেই, বাচ্চার এই বাড়ির খাবার দাবার খাওয়ায় রাখে দুধ, কিন্তু আর রাখা সম্ভব না। পনেরো দিন পরে আমার বড় ভাই বাচ্চাটারে নিয়ে আমার কাছে দিয়ে আসে, দিয়ে আসলে পরে ওই সময় বসে একটা মীমাংসা করে নিয়ে আসা হয় যে এরকম আর হবে না, এইভাবে নিয়ে আসলো, ভালো কথা থাকলো, চলতেছে টুকটাক বেজাল সপ্তাহ একটা দুই দিন, টানা দুই দিনও সম্পর্ক ভালো যায় না, ঝগড়া লাগিয়ে থাকে এরকম হইতে থাকে।
কোনো কারণ ছাড়াই ঝগড়া লাগতো?
হ্যাঁ কারণ আছে, কারণ দেখা গেছে সে বলতেছে একভাবে একটা জিনিস করতে, আমি সেটা করতে পারতেছি না, কারণ আমার ওরকম অ্যাবিলিটি এখন নাই, ইনকামের সোর্স কমে গেছে, ওইভাবে পারি না, এগুলো নিয়ে লাগাই দিত।
আচ্ছা,
আর সে করতো কি এইগুলের প্রতিক্রিয়াটা খাটাইতো বাচ্চা কাচ্চার
উপর,
মানে যেটা সহ্য করার মতো না, অমানবিক ভাবে বাচ্চা এতটুকু বাচ্চা আড়াই বছর দুই বছর হয়েছে, তার দাঁত কেবল হয়েছে দুইটা দাঁত সামনে এইভাবে হাত দিয়ে চাপড়ায় দাঁতের লাগে ঠোঁট কাইটে রক্ত বেরোতেছে তারপরে থামতেছে না। আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি।
বিরতি নেবার সময় হলো প্রিয় শ্রোতা, আরো একবার ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আপনারা শুনছেন সিক্রেটস আর জি কিবরিয়ার সাথে ঢাকা FM 90.4 এ। সিক্রেটস, সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. আপনারা শুনছেন সিক্রেটস, বিরতির পর আবার একবার স্বাগত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান ফোন করুন আমাদেরকে 09611904904 এই নম্বরে, যেখানটায় আমরা ছিলাম। জি বলুন।
এইভাবে করে এগুলো সহ্য করতে পারে না, আমার পরিবারের লোকজন সহ্য করতে পারে না। পরে ১৭ সালে এসে বাচ্চা, আমি খালি আশায় আছি যে আমি এর সাথে সংসার করব না, বাচ্চাটা যাতে মা ছাড়া চলতে পারে এই অবস্থায় আসে এই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি। পরে বাচ্চা মা ছাড়া থাকতে পারে, গত বছর ২০১৭ সালের জানুয়ারি মাসে সে একটা সিম ক্রিয়েট করে চলে যায়।
আচ্ছা,
আসবে না আসবে না, আমার পরিবার থেকে আনবে না। আমিও সেরকম ভাবে তাদের বলছি, তারা সেভাবে রেডি করছে যে ছাড়াছাড়ি হয়ে যাবে। পরে একটা চিন্তা আসলো যে আমার ওই ওয়াইফের অ্যাকাউন্টে ৪.৫ লাখ টাকার মতো টাকা ছিল আমার, এই টাকাগুলো আমি তো বের করতে পারবো না। পরে আমি কোন কন্ডিশন ছাড়া, কোন বিশেষ সালিশ ছাড়া আমার ভগ্নিপতিরে পাঠিয়ে দিলাম যে নিয়ে আসো। ভগ্নিপতি যা বলছে ও চলে আসছে, আসলো। আসার পরে আমি পড়লাম মহা বিপদে। এক মাস পরে আমি চট্টগ্রামে নিয়ে ওর অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বের করলাম,
জি
বের করলাম, এবং একটা কৌশলে টাকাগুলো আমার হাতে নিলাম। সে কৌশলটা এমন ছিল, এবারে বললাম যে তোমার চাকরি দিয়ে দেবো, সরকারি চাকরি দিয়ে দেবো, ১১ লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে, এই চাকরিতে তোমার চাকরি হবে, টাকাটা জমা দিতে হবে। জমা দিলাম সেখানে ৫ লাখ টাকা। পরে চাকরিটা হয় না, আমি জানতাম চাকরিটা হবে না, টাকাটা আমার হস্তগত করার জন্য আমি এই কাজটা করছি। পরে টাকাটা আমি হাতে নিলাম, সেটা নিয়ে অনেক বেজাল, টাকা আমার, টাকা আমার এসে রাখো। পরে আমি রাখলাম না, আমি করলাম কি বাড়ি করে ফেললাম, যে বাড়িতে মা বোনের সাথে থাকতে পারে না, আব্বা মার সাথে থাকতে পারে না। এই পর্যায়ে আমি বললাম যে তাহলে আমি একটা বাড়ি করি। আব্বা জায়গা দেখা দিল যে বাড়ি করো, সেখানে আমি ৫টা রুম দিয়ে ৭ করে একটা বিল্ডিং করছি এবং বাড়ি কমপ্লিট হয়েছে। তারপরে ওইবারে যে নিয়ে আসলাম ওই টাকার জন্য, নিয়ে আসার পরে আসে সারি এসে বলতেছে আমি মাস্টার্সে ভর্তি হবো। আমি বললাম মাস্টার্স তোমার দরকার কি, তোমার গ্রাজুয়েশন হয়েছে, অনার্স পাস করছো, আর মাস্টার্সের দরকার নেই, সে ভর্তি হবে, হইল ভর্তি। আবার বললো যে আমি যুব উন্নয়নে কম্পিউটার কোর্স করবো, সেখানে মানা করলাম, সেটাও করলো। তারপরে বলতেছে আমি বিউটি পার্লারের কোর্স করবো, সে বিউটি পার্লারের কোর্স করলো। যুব উন্নয়ন কম্পিউটার কোর্সে একটু দেরি হয়েছে যাইতে, এই জন্য হইতে পারে নাই। পরে কিছুদিন পরে সে বলতেছে যে আমি ইয়ে করবো, সমাজসেবায় কম্পিউটার কোর্স আছে এখানে ভর্তি হবো, সেখানে ভর্তি হলো সমাজসেবায়।
আচ্ছা,
যৌবনের ভর্তিতে না পারে সে বলতেছে আমি লতে ভর্তি হবো।
আচ্ছা,
লতে ভর্তিতে 8,000 টাকা লাগবে, আমার কাছে 3,000 আছে, তুমি 5,000 টাকা দাও। পরে দিলাম 5,000 টাকা বাধ্য হয়ে,
জি
প্রত্যেকবারই বাধ্য হয়ে, আমার সম্মতি ছাড়া সে এটা করবে। পরে এই করলো আর নিল, নেওয়ার পরে ভর্তি হতে পারে না লতে। পরে আমি যে ঢাকায় যে ব্যবসা করতে গেলাম, এলিফ্যান্ট রোডে কম্পিউটার ব্যবসা করতে গেলাম, ওখানে 15 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে গেলাম, ব্যবসাটা ধরা খেলাম।
ধরা খেলেন, হ্যাঁ।
এর মধ্যে ওই ব্যবসা
15 লাখ টাকা তো বেসিক্যালি চুরির টাকাই ছিল।
হ্যাঁ,
ওকে।
এই যে এখান থেকে হলো সংসারের সন্দেহ শুরু হয়,
ওকে,
অশান্তি শুরু বেশি হয় এখান থেকে এবং এই এই ফাইনাল পর্যায়ের দিকে যায়।
আচ্ছা,
এরপরে সে এরকম উল্টাপাল্টা চলে, আমার বাধ্য হয়ে চলে না, কথা শুনে না, এই পর্যায়ে ওই নিয়ে আসলাম। শেষে তার ভাইদের কাছে যায়, কিছু বানায় বলে যে আমার এরকম করছে।
আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করতে চাই, আমি জানি আপনি অনেস্ট এবং আপনি আজকে যে বিষয়গুলো এখানে স্বীকার করেছেন, যেহেতু আপনার ফ্যামিলি মেম্বাররা কেউ জানে না, তারপর আপনি সাহস নিয়ে আজকে করেছেন, আপনি সৎ অ্যান্সারটা দিবেন। আমি জানি বিয়ের জীবন আপনার কত বছরে, বৈবাহিক জীবন
11 বছর।
11 বছরের জীবনে আপনার স্ত্রী ছাড়া আপনি অন্য মেয়ের সঙ্গে অন্য ধরনের কোন সম্পর্কের মধ্যে গেছেন, বিপদকামী সম্পর্ক, যেটা বলতে বোঝাচ্ছিলাম আমি প্রথম দিকে?
দুই একটাতে গেছি।
আপনি তাহলে বিষয়টা আসলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি আসলে কমপ্লিটলি কিওর হননি, ওখান থেকে বের হয়ে আসতে পারেননি।
এখন কিওর,
এখন সংসারের কি অবস্থা? আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকে
সংসারে, সে এই যে এইগুলো করলো, করার পরে ওর ভাইদের কাছে যায় বলে যে আমার সাথে এরকম করছে, ওর ভাইরা এখনো যাচাই না করে আমার গায়ে হাত দিচ্ছে।
আচ্ছা, ওকে।
গায়ে হাত দেওয়ার পরে আমার ফ্যামিলি থেকে খুব ইয়ে হয়েছে এটা, যে এর সাথে আর এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তুমি ই করো। পরে করবো কিভাবে, আমার ওই যে ফ্রেন্ড আমার ওই যে পরীক্ষার সময় পেন বেডের ব্যবস্থা করে দিয়েছিল, এই ফ্রেন্ড আবার উকিল হয়েছে,
জি,
ওর সাথে পরামর্শ করলাম, ও বললো যে তুমি তালাক দিয়ে দাও।
তো দিন মুহূর্তে টাকা আপনি পরিশোধ করেছিলেন?
আগে শোধ করেছিল,
সেটার কাগজ ছিল
না, এটা কোনো কাগজ নেই।
তারপরে এখন উনি যদি দিন মুহূর বা যৌতুকের ব্যাপার
দাবি করলে আমার দিতে হবে?
আচ্ছা,
দাবি করলে দিতে হবে, যদি এটা অস্বীকার করে দাবি করে দিতে হবে, কিন্তু আমি শোধ করছি।
আপনার সন্তানটা কোথায় আছে?
সন্তান দুইটা, পরবর্তী বাচ্চাটা মেয়ে হয়, এই মেয়েটা ওর কাছে আছে,
ছেলেটা
আমার কাছে।
আচ্ছা, মানে আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই?
5 মাস যাবত না,
কোনো যোগাযোগ নাই।
অনেকবার যাওয়ার পরে আমি অনেকবার ফোন করছি,
আচ্ছা,
অনেক রিকোয়েস্ট করছি যাতে ছেলে মেয়ে দুটোর দিকে তাকায় তুমি সংসারটা আবার করো।
মানে আমি ডিভোর্স দেওয়ার পরেও,
ডিভোর্স দিছি জানাই নেই, কিন্তু এই 3 মাসের মধ্যে আমি অনেকভাবে চেষ্টা করছি সে যাতে।
ও, আপনি ডিভোর্স দেওয়ার পরে আপনি নিজের মতো করে চেষ্টা করেছেন?
হ্যাঁ, চেষ্টা করছি। কেমন, ছেলে স্কুলে পড়ে, স্কুলের গার্ডিয়ানরা আসে, স্কুলের স্যাররা আসে, এদের মাধ্যমে ফোন, আমার ফোন রিসিভ করে না, আমি ওরে ফোন করলে রিসিভ করে না, অন্য মানুষ দিয়ে ফোন করে।
আমি যেটা বলছি কমপ্লিটলি আনহ্যাপি, ঠিক আছে, আপনার একটা সমাধান নিয়ে এসছেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, আপনাদের সংসার যে ডিভোর্সটা হয়েছে, এখানে হাজারটা প্রবলেম আপনার স্ত্রীর আপনি চাইলে ফাইন্ড আউট করতে পারবেন, কিন্তু রেজাল্ট কি দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডিভোর্স। আমি সেই জায়গাটাই আসতে চাচ্ছি। এখন মূলত ডিভোর্স আপনাদের হয়ে গেছে, আপনার বাচ্চার বয়স কত? আপনার ছেলের
7 বছর 3 মাস।
আপনার সংসারে এখন দেখাশোনা করে কে?
আমার মার সাথে আছে।
মার সাথে আছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আমি সেটা নিয়ে আপনার সাথে আলাপ করতে আসছি।
ফাইন, প্রথম কথা হচ্ছে যে আপনার লাইফটা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি এখন সিঙ্গেল ফাদার। সিঙ্গেল ফাদার বলতে যেটা বোঝায়, আপনার সন্তানকে আপনি নিয়ে আছেন, একটা মাত্র ছেলে। আর দ্বিতীয় কথা যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার কর্মজীবনটাও এখন এস্টাবলিশ না, এতদিন পরে এখন এস্টাবলিশ, আপনি কর্ম করে, কর্ম আছে আপনার। আচ্ছা, তো কর্ম থেকে থাকলে তো আপনার একটা সবচেয়ে বড় সাপোর্টটা এখন আছে। আর তৃতীয়ত আমি যেটা বুঝি, আপনি মানসিকভাবে অনেক শক্ত বলতে বোঝাচ্ছি এটাই যে আপনার স্ত্রীকে ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার মধ্যে কোনো নড়চড় হবে না, তার মানে আপনি অলরেডি একটা সেফ পজিশনে আছেন, বেটার পজিশনে আছেন। ডিভোর্স জীবনে এমন কিছু না যেটার জন্য পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, মানুষ কমপ্লিটলি বিয়ে করে হ্যাপি থাকার জন্য, সংসার করে একটা ভবিষ্যতের জন্য, কিন্তু সেটা যে সবার জীবনেই একেবারে হতেই হবে বা হয় বিষয়টা কিন্তু এরকম না। না হয়ে গেছে, আপনি চেষ্টা করেছেন, আপনার জায়গায় আপনার কোনো ত্রুটি নাই, সেটার জন্য ব্যাস ওকে, আপনার কপালে ছিল না ভেবে মেনে নিতে হবে, কিন্তু আপনার সন্তানের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি বোথ সাইড থেকে, এবং এটার সমাধান পৃথিবীতে আসলে কোনো কিছুই নাই। সুতরাং আপনার চেষ্টার জায়গাটা যদি এরকম থাকে যে বাপও আপনি মাও আপনি, আপনার এই ছেলের ক্ষেত্রে এবং আপনার ওয়াইফের ক্ষেত্রে হয়তো বিষয়টা তাই, যদিও বিষয়টা খুব টাফ, কিন্তু এটা পূরণ করা সম্ভব, যাতে করে ওর মধ্যে কখনো মনে না আসে যে আমার মা থাকলে হয়তো বা এই জিনিসটা অন্যরকম হতো, এই জায়গাটা চেষ্টা করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আমার কাছে কোনো, আমি যখন সিক্রেটসে বসি, মানুষের জীবনের এই যে ঘটনাগুলো যখন শুনি, তখন ওই মানুষটা আমার কাছে খারাপ মানুষ না, কখনোই না। ওই মানুষটা কিছু পরিস্থিতির মধ্যে গিয়ে কিছু খারাপ কাজের মধ্যে ইনভলভ হয়েছে এবং তার জীবনে সে কিছু খারাপ ঘটনা ঘটিয়েছে। তার মানে কমপ্লিটলি মানুষটা খারাপ মানুষ বিষয়টা আমার কাছে এরকম না। আপনার জীবনে যেটা ঘটেছে এর চেয়ে ভয়াবহ ঘটনা হয়তো মানুষের জীবনে ঘটে বা ঘটায়, কেউ হয়তো ফ্ল্যাশ করে না, সে হয়তো সমাজে সাধু পুরুষ নামে পরিচিত। হ্যাঁ, তো আমি আসলে মানুষ কিভাবে দেখি না, আমি আমার একদম ব্যক্তিগত জায়গা থেকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি রেস্ট অব দ্য লাইফ সৃষ্টিকর্তা যদি আপনাকে বাঁচিয়ে রাখতে পারে, সৃষ্টিকর্তা যদি আপনাকে অনুগ্রহ করে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারে, হ্যাঁ, এবং সে যদি মনে করে যে আপনার মধ্যে দিয়ে ভালো কিছু করাবে, তাহলে আমি কি জাস্টিফাই করার, তাই না? তো সেই জায়গাটা থেকে আপনি যদি আপনার ভুলগুলো বুঝতে পারেন যে না, আপনি যে কাজগুলো করেছেন বা আপনি যে কাজগুলোর মধ্যে ইনভলভ হয়েছেন, এই চুরি করা বলেন বা একটা অনৈতিক সম্পর্কের মধ্যে যাওয়া, এবং আমি যেটা বুঝি চুরি করাও এক ধরনের অ্যাডিকশন, এবং কারণ পয়সা তো একটা নেশা, এবং ভয়ানক রকমের নেশা হচ্ছে হলো আপনি যেটার মধ্যে ছিলেন, ভয়ানক রকমের নেশা। আমি তো মনে করি যে ড্রাগের চেয়ে ভয়াবহ রকমের নেশা, এবং সেখান থেকে বের হওয়ার জন্য একটা বড় ধরনের আপনার হচ্ছে হলো কাউন্সেলিং এর প্রয়োজন হয়, কোন একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে তার সাথে কথা বলা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের চেষ্টা করা। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে আপনার অবস্থা এমন এসে হয়ে দাঁড়িয়েছে যে আপনার পকেটে এখন পয়সা নাই এবং আপনার চাকরি বাকরি কোনো কিছু নাই, আপনি এখন পথের ফকির, ছেলেটাকে কি খাওয়াবেন আপনি জানেন না, সৃষ্টিকর্তা তো আপনাকে পেনাল্টিটা দেয়নি, তার মানে আপনার তো চাকরি আছে, আপনি তো রোজগার করছেন,
দোকান আছে আমার ওষুধের দোকান,
তাহলে তো আপনার আয় রোজগারের ব্যবস্থা আছে,
বিকাশ ডাস বাংলা ফ্ল্যাগজিলোটল এগুলো দিয়ে
এজেন্ট আছে, আপনি বিকাশের এজেন্ট। তো আমি যেটা বুঝি যে আপনি কমপ্লিটলি একজন হ্যাপি ম্যান, মানে আয় রোজগারের দিক থেকে অন্তত কিছু না করে,
খুব গোছানো ছিল, এমন কোন জিনিস নাই, নিত্য প্রয়োজনীয় জিনিস নাই আমার সংসারে,
গোছানো ছিল, ভেঙে গেছে, আপনি আবারও গোছাতে পারবেন, সেই সামর্থ্য আপনার আছে,
বাড়ি হয়েছে আমার এবং মানসম্মত একটা বাড়ি হয়েছে।
আপনি বাড়ি করেছেন, কোথায় বাড়ি করেছেন?
আমার ওই এলাকাতে
হরিদপুরে।
হ্যাঁ,
আচ্ছা, তাহলে আপনার তো আলটিমেটলি আর ওই বৈষয়িক দিক থেকে টেনশন করার মতো কিছু নাই। সুতরাং আমি যেটা বুঝি, বৈষয়িক দিক থেকে টেনশন করার কিছু না থাকলে চারিত্রিক দিক আর সামনের দিকটা হচ্ছে হলো মানসিকভাবে শান্তি থাকার জন্য যেসব কাজ করা প্রয়োজন সেই সব দিকে আপনার কনসেন্ট্রেশন দেওয়া উচিত, এবং সেটা অবশ্যই আপনি যদি ধার্মিক মানুষ হয়ে থাকেন, যদি
নামাজ আমি পড়ি,
বিউটিফুল, আলহামদুলিল্লাহ, আমি আপনার কপালে দাগ দেখতে পাচ্ছি, আমি 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 যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যদি ধর্মীয় মানুষ হয়ে থাকেন, ধর্ম বিশ্বাস করে থাকেন, সেটা যে যার ধর্ম, তাহলে ধর্মটাকে প্র্যাকটিসে জায়গায় নিয়ে আসা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে। আপনি যদি ধার্মিক মানুষ না হয়ে থাকেন, আপনি যদি ধর্মকর্ম না মানেন, আমি অনেকেই আছেন মানেন না, কিন্তু সেই মানুষটাও একজন মানবিক মানুষ হতে পারে, সেই জায়গাটা থেকে, তার জায়গাটা থেকে একজন মানবিক মানুষ হওয়ার জন্য নিজের আত্মার শান্তির জন্য যেটা করা প্রয়োজন সেটাই করা আলটিমেটলি। কারণ এই যে সময়টা আমি আপনার সঙ্গে কথা বলছি, সময়টা তো আমাদের লাইফ থেকে চলে গেল, আমরা ধীরে ধীরে সবাই বৃদ্ধ হব, ধীরে ধীরে আমাদের শরীরে জোর থাকবে না, এবং ওই যে আপনি বলছিলেন আপনার গল্পের মাঝখানে যে আপনার ভাইটা যখন আপনাকে সে জড়াই ধরলো যে তুই পরীক্ষা দিলে ভালো করতে পড়লি না, তখন আপনার গলাটা কিন্তু থেমে গিয়েছিল, কেঁপে গিয়েছিল। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি লেখাপড়া করলে আজকে আপনার জীবনটা এরকম হতো না। তো এখনো হয়তো সময় আছে নিজেকে নিজের শান্তির জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য, এরপরে গিয়ে হয়তো আর সময় থাকবে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেটা আপনি ভালো বুঝতে পারবেন যে যে কাজগুলো আপনি তো জানেন কোনটা নাই কোনটা অন্যায়, ব্যাস, দ্যাটস এনাফ। তো ওইটুকু জায়গা থেকে এখন নিজেকে শান্তির জায়গাটায় নিয়ে আসাটাই হচ্ছে এখন মূল জায়গাটা। প্রিয় শ্রোতা, আমরা একটা কথা সবসময় বলি যে অপরাধ ভুল এগুলো মানুষের জীবনে আসে, খুব বড় স্কেলে আসে কোন কিংবা খুব ছোট স্কেলে আসে, আমরা কেউই মহামানব নই, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে সে আঙ্গুলটা নিজের দিকে তোলাটা প্রয়োজন। এবং সবসময় আমি যে কথাটা বলি সিক্রেটসে, প্রতিটা মানুষই সম্ভাবনাময়, এবং যে মানুষটি খারাপ কাজ করছেন, যে মানুষটি চুরি করেছেন, যে মানুষটি ভয়ানক রকমের বিপদগামী সম্পর্কের মধ্যে রয়েছেন, ওই মানুষটি স্টিল বেঁচে আছেন, মানে হচ্ছে মানুষটি তার একটা ভালো কাজ করানো সম্ভব। সুতরাং ওই ভালো কাজের সম্ভাবনাটুকু যেন আমরা রহিত না করি, এটা হচ্ছে আমাদের জায়গাটা থেকে সবসময় বলার। সিক্রেটসে যারা আসেন তারা কিন্তু খুব সুন্দর একটা কথা বলতে আসেন, আজকে মূল মেসেজটাই হচ্ছে এটা যে আমার মতো ভুল যেন না করো। এবং ওনার জায়গাটা থেকে কিন্তু উনি দুটো কথা খুব ভালো করে বলেছেন, একটা হচ্ছে যে উনি আত্মার শান্তি পাননি, জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে উনি যে বিপদগামী সম্পর্কের মধ্যে গেছেন সেই বিপদগামী সম্পর্ক ওনাকে ভয়ানক রকমের মানসিক পেইনের মধ্যে রেখেছে। দুই নম্বর হচ্ছে এটার জন্য ওনার লেখাপড়াটাই হয়নি। তিন নম্বর হচ্ছে উনি ওনার জায়গা থেকে একটা মানুষ, মানে যদি বলি যে অপোজিট জেন্ডারের প্রতি যে লাভ, যে রেসপেক্ট, যে ভালোবাসাটুকু থাকা প্রয়োজন ছিল বা অন্তর থেকে আসা উচিত ছিল, এই বিপদগামী সম্পর্কের মধ্যে গিয়ে সে সেটা জীবনে প্রকৃতিগতভাবেই সে অনুভব করতে পারেনি, এবং এই যে এতগুলো ডিলেমা তাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হচ্ছে তার সন্তানদের জন্য, তারা বাবা মাকে একসাথে পাচ্ছেন এবং সেটা সে নিজে থেকেও উপলব্ধি করতে পারে। তো আমরা চাইব যে এটা হয়তো ধরেন একটা মানুষকে যদি বুলেট দিয়ে গুলি করা হয় তাহলে বোঝা যায় যে মানুষটি মারা যাবে, দেখা যায়, কিংবা একটা অঙ্গহানি হয়ে যায়, কিন্তু এই যে অদৃশ্য বুলেট যেটা তার জীবনকে ঝাঁঝরা করে দিয়েছে সেটা হয়তো দেখা যায় না, কিন্তু এই অদৃশ্য বুলেট বাস্তবিক বুলেটের চাইতেও কিন্তু ভয়াবহ রকমের পেইনফুল। তো আমরা চাই না যে এই বুলেটটা আপনাদের অন্তরে লাগুক। প্রত্যেকটা সুস্থ সম্পর্কই সুন্দর এবং স্বাভাবিক জীবনের দিকে মানুষকে নিয়ে যায়। সেই জীবন আপনাদের সবার হোক। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.